exclusively on FusionBD.com.
Tiger Green present. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself. Bhul shuddho miliye manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, rashtro apnake shasti na dileo বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। অনুষ্ঠানের শুরুতেই আমরা দেখে নিচ্ছি কে বসছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। যাহা বলিব সত্য বলিবতে আজ আমাদের অতিথি মমিন। 23 বছর বয়সী মমিন ছোটবেলা থেকেই বেশ দুরন্ত, তবে অসহায় মানুষের প্রতি খুব দয়ালু। মানুষের দুঃখ কষ্টে পাশে থাকেন সব সময়। হৃদয় জুড়ে যার এত ভালোবাসা, সেই মমিন আজ আমাদের কি জানাবেন তা শুনতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমরা জানলাম যে মমিন রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে মমিনকে ফ্লোর দিতে চাই। বরাবরের মতোই থাকছে অন্যান্য সেগমেন্ট এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে ফোনে কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। প্রথমেই শুনবো ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি। আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে।
আমরা 6 ভাই 1 বোন। আমার বড় ভাই থাকতো ঢাকায়, এক গরুর ফার্মে কাজ করতো, আমি বাড়িতে থাকতাম। আমাদের জমি জিরাত তেমন নাই, আমার আব্বাই মানুষের কাজ করতো আর আমি সে সময়টা মাদ্রাসায় লেখাপড়া করতাম। এইভাবে 3 বছর লেখাপড়া করলাম। আমার লেখাপড়ার চেয়ে একটা জিনিস বেশি ছিল যে মাছ ধরার নিশা ছিল বেশি, কিন্তু সেগুলোর জন্য বাবাই অনেক গালাগালি করতো আমারে। ওগুলা করতে দিত না, কইতো বলতো খালি যে তুই মাদ্রাসায় পড়, ওগুলা কিছু। আর এমনি আমাদের একটা গরু ছিল, আর আমাদের অনেক হাঁস মুরগি ছিল, সেই হাঁস মুরগি পালতো মায়, আর আমি গরু পালতাম। সকালে এসে ঘাস কাটতাম মাদ্রাসার, তাই সেই ঘাস কাটতাম আর সকালবেলা মাদ্রাসা যেতাম। এইভাবে দিন চলে। তারপর হঠাৎ কোরআন শরীফ 3 পারা পড়ছি। 3 পারা পড়ার পরে,
কোন বয়সের গল্প, তখন বয়স কত আপনার?
তখন 7-8 হবে মনে হয়।
7-8 বছর মাদ্রাসায় পড়েন তখন?
তখন মাদ্রাসায় পড়ি। তারপর হঠাৎ একদিন আমাদের যে গোষ্ঠীর একটা মাথা, যে অনেক বড় লোক আর কি, যে ওদের বাড়িতে আমার আব্বা সবসময় কাম করতো, চৈতকাটি 12 মাসে হেদের বাড়িতে কাজ করতো। এখন আমি একদিন হঠাৎ করে বন্ধে গেছি, বন্ধে যাওয়ার পর চকে গেছি আর কি। চকে যাওয়ার পরে ওখানে ওই আমাদের গোষ্ঠী যে বড় লোক, সবচেয়ে বড় লোক, যে তাদের একটা সেলি মেশিন ছিল, সেলি মেশিনের একটা চাবি হারায় গেছে। হারায় গেছে, আমি সেদিনকার সকালে বন্ধে গেছি, চকে গেছি আর কি। ওনারা আমার আব্বুর কাছে বিচার দিছে যে তোর পোলা এটা খুইলা নিছে গা। তারপর সেদিনকে আমি মাদ্রাসাতে সকালবেলা আইসা মায়ের রান্না করতেছে, আমি গরুর জন্য আমাদের পাশের বন্ধে আর কি আমাদের গ্রামের অনেকে ধান খেত পাচ্ছে, সেখান থেকে মনে করেন যে গাছ কাটতে গাছ আনতে গেছি, তখন আমার আব্বা যে ওই কথা শুনছে, শুনা শোনার পরে বাড়িতে আসছে, বাড়িতে এসে আমার খুঁজছে, আমার খোঁজার পরে পারে মায় বলতেছে যে গাছ আনতে গেছে বন্ধে বাড়ির বাড়ির পিছনে। তখন আব্বাই গিয়া হেরা তো মনে করেন বাড়ি থেকে একটা লাড়ি ভাঙছে, ভাঙার ভাঙিয়া নিয়ে হেরা বন্ধে যেতেছে। এখন ওই আমার পাশে মানুষ লোকে ধান খেত যারা বাঁচতেছে সেটা বলতেছে যে তোর আব্বা আসতেছে তোরা মনে হয় মারবে। আমি কি আমার মারবে কিসের জন্য, আমি তো কিছু কোনো কিছু করি নাই, ওই ওইটা যে চুরি সে সেটা কিন্তু আমিও জানি না, একমাত্র আমার আব্বাই জানে। না না আমি করি নাই। তারপর আমার আব্বাই আইসাই আমার দুইরাই মনে করেন যে পাহাড়ের নিচ থেকে একটা মনে করেন কোমর পর্যন্ত খালি বাড়ি, বাড়ির ছাড়াও দুইরা রাখতে পারতেছে না এমন ভাবে আমার মারতেছে। তারপর ওখান থেকে হেরে দৌড়ছে, হেরা বলতেছে যে তুই দৌড় দে এখান থেকে দৌড় দে, মানে দৌড় দিয়া দৌড় দিতে দিতে মনে করেন যে যারা বিচার দিছে তার আম্মার কাছে গিয়ে আমি পড়ছি, তার আম্মায় আমার অনেক জড়ায় ধরে রাখছে, জড়ায় ধরার পরে মনে করে অনেকক্ষণ পিড়াইছে আমার, পিড়ানির পরে আমার জেডি জিগাইছে যে কে লেগে মারছে যে এই ঘটনা করছে, আমি এই ঘটনা তো আমি করি নাই, এটা তো আমি জানিও না কিছু, তো তোরা দেখছে সকালবেলা তুই চকে গেছস মেশিনে গিয়ে আসিলি, আমি এমনি তুই গেছিলাম মানে আমি একটা কাজ আসলে এমনি গেছি, আমি কিন্তু ওটা জানি না কোনো কিছুই জানি না। মারার পরে আমি আর মাদ্রাসায় যাই না, দু তিন দিন পর আমার এক বাড়ির পাশের চাচাত ভাই দু তিনজন মাইমনসিং, আমাদের বাড়ি আবার কিন্তু মাইমনসিং, মাইমনসিং ফুলপুর থানা, তারপর ওই মাইমনসিং একে ফুলবাইরা ওখানে আমরা আমাদের বাড়ির এখান থেকে অনেকে এখানে কাজ করতে আসে, আমার ওরা যা আছে যে ওরা আমার আমার চেয়ে অনেক বড় বড় আর কি, আমি এখান ছোট আমার বয়সে সে সময় 8-8.5 হবে আর কি, ওদের সাথে আমি আইসা বললাম বাড়ি থেকে না গিয়ে এসে বলছি, আসার পরে এখানে 27 দিন কাজ করছি, কাজ করার পরে বাড়িতে গেছি, বাড়ি যাওয়ার পরে বলতেছে যে তোর আবার মাদ্রাসায় ভর্তি গেলে দিই, আমি কই না আমি আর মাদ্রাসায় পড়বো না, যদি এখান থেকে টাঙ্গাইল ভর্তি করতে পারো তাহলে আমি টাঙ্গাইলে পড়বো, আমি এই গ্রামে আর পড়বো না, আমার টাঙ্গাইল পাঠিয়ে দিতে হবে। মানে আমার আব্বাই সে গরিব মনে করেন ওই মানুষের জমি বর্গা করে, বর্গা চাষবাস করে, আর ওই যে বললাম যে গোষ্ঠীর মাতা হেদের বাদি আর কি সবসময় ওদের বাড়িতে কাজ করে, ওখানেই কাজ করে। তারপর মানে আমি আর পড়তাম না এখন খুলে শুধু খালি ঘুরি আর মনে করেন মাছ ধরি আর ওই গরু রাখি এই কাজ। তখন আবার আরেকটা নিশা পেয়ে গেছে, তখন লেখাপড়া বাদ একদম বাদ, তখন থেকে আবার একটা জিনিস নিশা পেয়ে গেছে কি যে টিভি দেখা, সপ্তাহে একদিন শুক্রবার আসে না, শুক্রবার শনিবার আর ছবি দেখায় না টিভি, টিভিতে ছবি দেখাই তো, তখন তো গ্রাম এলাকায় শুধু সাদা কালো টিভি ছিল, ব্যাটারি দিয়ে আমরা ছবি দেখতাম, তা শুক্রবার হইলেই মনে করেন যে জুমার নামাজের পর হইলেই আমরা যাইতাম বাজারে, বাজারে গিয়ে বৈশা থাকতাম, এই বৈশা থেকে মনে করেন যে সারা রাত এই সন্ধ্যা পর্যন্ত ছবি টবি দেখা আসতাম প্রতিদিন, মা আব্বা খালি চিল্লাইতো, আর যদি আমার কোনোদিন দৌড়ানি দিছে তাইলে মনে করেন যে ওদিনকার বাইরে আসি নাই, মানুষের বাড়িতে বাড়িতে পাক ঘরে না হলে হয়তো যে ওই খেলের পাড়া এখানে সেখানে কাটাই দিতাম। তারপর এমন করতে করতে এমন গেল গা প্রায় 6-7 মাস গেল গা, তখন আমার নানা আমার খালার মামারা থাকে ঢাকা যাত্রাবাড়ি থাকতো, নানা যাত্রাবাড়ি থাকতো, মামারা সব ঢাকা যাত্রাবাড়ি থাকতো, ভাই হয়ে যাত্রাবাড়ি থাকতো, ওখান থেকে আবার আমার এক জাড়াতো ভাই ওই আমার ভাইয়ের এখানে নানা যেখানে থাকে সেখানে যাইবে যে রাজ্যকালি কাজ করতে যাইবে, আর আমার মাই বলতেছে যে আমারে দিয়া দে ওদের সাথে ওর লাগে দিয়া দিত আর কি, আমি হয় আমি যামুগা, পরে ওখান থেকে আমারে দিয়া দিল ঢাকা যাত্রাবাড়ি দিয়া দিল নানার কাছে, নানার কাছে দিয়া দিছে, আমার একটা খালাতো ছিল নাম সাবিনা, তখন ওর বয়স 1-1.5 বছর হবে, আমি আইসা আমি আসলাম এখানে, আসার পরে খালা এবার গার্মেন্টসে চাকরি করতো, খালো রিক্সা চালাইতো, তা আমি খালার মাইয়াটারে রাখতাম আর কি, দেখাশোনা করতাম, ঠিক মতো গোসল করাইতাম, খাওয়াইতাম, ওরে কোলে রাখতাম, এ অবস্থা 1 বছর মনে হয় যে 1 বছর এ অবস্থায় ছিল। পরে ওখান থেকে এক ছেলের সাথে আমার পরিচয় হয়, আমার আম্মার মামাতো ভাই দুঃসম্পর্কে মামাতো ভাই, আর আমার হইলো দুঃসম্পর্কে ফুফাতো ভাই, নাম হইলো সেলিম, বাঙালি টুকাইতো রাস্তার কাছে বাঙালি টুকাইতো। তারপর ওর সাথে আমি সারাদিন যাইতাম, সকালবেলা দেখা গেছে যে নানি বাসায় যেদিন আইসা পর নামনি আবার বোতল বাঁচতো, বই ছিল তো না একটা কাজ করতো নানির কাছে ওই ছাবিনা রেখা, ওর সাথে খেলে যাইতাম রাস্তা রাস্তায় ঘুরতাম, সে তখন কুমিলা এক লোকের এক হোটেল, ওখানেই নাম রমেশ, সে বিদেশ থাকতো, বিদেশ থেকে আইসা হোটেল দিছে। হোটেল দেওয়ার পরে ওই হোটেলে আমার লাগে কাজ ঠিক করছে, আমার ওই জায়গায় দিছে 10 টাকা, প্রতিদিন 10 টাকা দিত। সকালবেলা 6টা বাজে যেতাম আর রাতের 10টা 11টা বাজে আসতাম, দোকান বন্ধ সন্ধ করে আসতাম, আমার 10 টাকা দিত বা এমনি বকশিস মানুষের কাছ থেকে কাস্টমার 2-4-5 টাকা যা বকশিস পাইতাম, এগুলা ওই বকশিসের টাকাটা আর কি ব্যাংকে রাখতাম, আর ওই দৈনিক যে 10 টাকাটা সেই 10 টাকাটা আমার মাসে দিত আর কি 300 টাকা। তো এইভাবে 3 বছর কাটানোর পরে আমার বড়বার জন্য বিয়া ঠিক করছে, ওই জায়গায় ওই মাতুয়াইলে থাকতে বিয়া ঠিক করছে বড়বার জন্য। আমার বড়বার বিয়া হইলো, হোটেলে আরো 1 মাস কাজ করলাম। কাজ করার পরে তারপর আমি আর কাজে যাই না, কাজে না যাওয়ার কারণে আমার ভাবি নতুন বিয়ে হয়েছে মানে বাড়ির যাবে, সবাই বউ দেখবে, বাপের বড় ছেলে বিয়ে করাইছে, বউ দেখবে, বউ লয়ে যাইব। আমার আব্বা আসছে, মানে আমার আব্বা আসার পরে ভাবিরে নিয়ে গেছে, আব্বার সাথে আমিও চলে গেছি বাড়ি। এই 3 বছরের ভিতরে বাড়ির এই একবারই যে বাড়ির যাওয়া আর কি, তারপর এরকম যে গিয়া সপ্তাহখানিক না 15-20 দিন এমনই রয়েছি আর কি বাবির লাগে, বাবি যতদিন ছিল আমি ততদিন ছিলাম। তারপর বাবিও আইসা পড়বে, বাইরে গেছে, বাইরে বাবিরে নিয়ে আসবে। তা বলছি যে বাইরে যখন বিয়ে করছে যে এখন তো ওনার ঘরে খাইতে পারবো, যে অন্য জায়গায় একটা কোনো কাজ বাজ করবো। তখন ওই যে ছেলেটার কথা বললাম যে সেলিম, সে আবার একটা কোম্পানিতে কাজ করতো যে সুতার ববিন, যেটা কাগজের তৈরি হয়, ওখানে কাজ করতো, ওর বেতন ছিল 700 টাকা। তাই আমি ওর সাথে কথা বললাম যে আমি তো হোটেলে কাজ করি না, এখন আমার একটা কাজ বাজ ভাও করে দে। উনি বলতেছে যে তাহলে আমার লগে কাজে লেগে পড়। পরে উনি কথা বলছে, কথা বলার পরে বলছে যে দেখা করতে। পরের দিন আমি গিয়ে দেখা করলাম, ওনার নাম ছিল তুহিন ভাই, ওনার বাড়ি হলো বরিশাল। উনি ছিল ওনার দোলাভাইয়ের ফ্যাক্টরিটা ছিল ওনার দোলাভাইয়ের, উনি ম্যানেজারই করতো। তো এই অবস্থায় কাজ শুরু করলাম। কাজ শুরু করার পরে 1-3 মাস যায়, অবস্থা বছর খানিক যায়, আস্তে আস্তে একটা মেশিন চালানি শিখলাম। তখন আমার বেতন বাড়াইলো 1500 টাকা করলো, 1400 টাকার থেকে মেশিন চালানি শেখার পরে 1500 টাকা করলো। 1500 টাকার পরার পরে ওই আমি আবার আমার নানাই যে বেড থাকতো, আমার ভাইও সেই বেড থাকতো, আমার খালা এক বেটি থাকতো আর কি সবাই। তখন একটা নতুন বারাতি আসে, পরা 3 বোন 2 ভাই। ওর ভাইয়ের নাম হলো রাজাউল, আর যার সাথে রিলেশন করেছিলাম ওর নাম ছিল নিপা। ওদের বাড়ি ছিল কুমিলা, ওর আব্বা রিক্সা চালাইতো, ওদের একটা 4 দোকান ছিল। সেই দোকানে বাড়ি থাকতে আমার দেখা মনে করেন যে হাসতো, আমি ওরে দেখা নতুন নতুন, তো আমি ওর দিকে হাসতাম, উনি আমার দিকে হাসতাম, উনি আমার দিকে অনেক দুষ্টামি করতো, আমিও দুষ্টামি করতাম। কারেন্ট গেলে গা, তারপর ওদের ঘরের পিছনে একটা পুকুর কাট ছিল,
কি নাম ছিল নিপা,
নিপা ওদের ঘরের পিছনে একটা পুকুর কাট ছিল, কারেন্ট গেলে গায়ে সেখানে গিয়া আমি বৈশা বৈশা ওই আবার জানলা খুলে বৈশা থাকতো, আমি ঘাট পাড়ে গিয়ে বসতাম, বৈশা বৈশা আস্তে আস্তে গান বলতাম। তো এমন যাইতেছে যাইতেছে ওই আবার তখন ক্লাস 5-এ পড়ে, ওনার বয়স ছিল মনে হয় 10-11 এমনই হবে, আমার বয়স তখন মনে হয় যে 12-13 হবে। এক পর্যায়ে ওর সাথে আমার উইয়ার শয়তানি করে আমি শয়তানি করি, যে এক পর্যায়ে আমি ওরে অফার করলাম, অফার করার
মানে অফার মানে হচ্ছে আপনি তাকে ভালোবাসেন এটা বললেন।
হ্যাঁ হ্যাঁ, ওকে। সে রাজি হয় না, রাজি হয় না, আস্তে আস্তে মনে করেন যে আমিও কথা বলি। স্কুলে যখন যাইতো আমি যখন কাজে যেতাম, আমি যে ওর স্কুলের সামনে দিয়ে যেতাম। তো আমি একদিন হঠাৎ করে একদিন একটা গান লিখলাম, লেখা ওদের যেই বাড়িতে ভাড়া থাকে, যেই বাড়ি ওরা একটা ছোট মানুষ ওই বোনের কাছে দিলাম, যে এটা তোমার বোনরে দিও। ওটা দেওয়ার পরে অ্যাকচুয়ালি ওর সাথে আমার সম্পর্ক হয়, এই অবস্থায় চলতেছে 2-3 বছর চলতেছে। তাই হঠাৎ করে একদিন মনে হয় সম্পর্ক 6 মাস হওয়ার পরে ওরে বললাম যে তুমি একদিন পুকুর ঘাটে একলা আইসো, মানে আসছে, আসার পরে না আমি দুইটা ওরে কিস করছি।
ওকে,
কিস করার পরে ওই ওরা একটু মাইন্ডটা লাগছে যে এই 6 মাসের ভিতরে কথাবার্তা, 3 মাস হইলে সম্পর্কে, 6 মাসে তো হয় নাই, 3 মাস হয়েছে সম্পর্ক হয়েছে। তো উনি আমার কিস করে বইল, ওই পর্যায় থেকে আর আমার সাথে কথা বলে না, বা শয়তানি করে না, বা আমার চিঠি উদায় না, আমি চিঠি যেগুলো দিই সেগুলো আর রিটার্ন আসে না। এই অবস্থায় চলতেছে 2-3 মাস যায়, উনি আমার সাথে কথা বলে না, আমার ভালো লাগে না, কথা বলে না, কি কিছু কয় না। তারপর ওখান থেকে রুম ছাইরা ওরা অন্য জায়গায় চলে যায় পাশাপাশি আর কি। এখান থেকে মনে করেন যে 5 মিনিট 10 মিনিট লাগবে এরকম রাস্তা আজকে পাশাপাশি, ওরা রুম নেয়। তারপর এক পর্যায়ে হঠাৎ করে একদিন ওই যে মেয়েটার সাথে সম্পর্ক ছিল নিপা,
জি,
আমি আমার বাসা থেকে আমার নানির বাড়িতে যে নানির বাসায় যেতেছি রাত্রের বেলা আর কি, তখন মানিমানিক 8টা সাড়ে 8টা বাজবে,
জি,
রাস্তা দিয়ে যাইতেছি। আমি আমার নানির বাড়ির যে গলিটা সে গলিটার ভিতরে ঢুকছি, ঢুকার পরে ওই দৌড় দিয়ে আইসা কি করছে আমার কলার টান দিয়ে ধরছে
মেয়েটা।
হ্যাঁ, ওকে, কলার টান দিয়ে ধরছে যে কই যাইতেছ। আমি কই নানিকে বাসায় যাইতেছি। তুমি হঠাৎ করে আমার কলার টান দিয়ে ধরলা এতদিন পর, যে 6-7 মাস ধরে কথা বলো না, যে হঠাৎ করে কলার ধরে টান দিয়ে ধরলা, কথা বলি না, ক তুমি এরকম কাজ করবো আমি তো জানতাম না। আমি কি করছি তোমারে, আমি তোমারে ভালোবাসি, ভালোবাসাতে একটা কিস করছি, এটা কি অপরাধ? মানে সে বলতেছে যে অপরাধ কিনা জানি না, ক তুমি আমার বইলাও তো করতে পারতা, তুমি তো আমার বলো নাই, না বললেই তো করছো। তা এখন কি বলতে চাইতেছো তুমি, ক তোমার সাথে আগে যেরকম সম্পর্ক ছিল ক সেরকমই থাকবে? তখন থেকে কিন্তু ওর সাথে আমার সম্পর্কটা আরো গভীর হয়ে গেল।
ওকে,
তারপর এই অবস্থায় অন্যের সাথে সম্পর্ক চলে। হঠাৎ করে একদিন যে ওই মেয়েটার সাথে সম্পর্ক, যে ওই ব্যাপারটা কিন্তু একমাত্র আমি জানি, আর যে মেয়ের সাথে সম্পর্ক সে ওই জানে, আর যে বাড়িতে ওরা ভাড়া থাকতো সেই বাড়ির এক বাড়িওয়ালার মেয়ে আছিল ছোট পিচ্ছি, ওয়ে জানতো। চিঠি দিলে ওয়ে চিঠি দিলে যদি দিত ওর কাছে দিত আমার দিয়ে যেত, আমি দিতাম ওর কাছে, ওর কাছে ওয়ে নিয়ে দিত। তো এই অবস্থায় চলতেছে, হঠাৎ করে একদিন আমার এক কপি ছবি দিছি ওর কাছে, ওই চাইছিল পাসপোর্ট ছবির ছবি, এক কপি ছবি চাইছিল, পরে আমি এক কপি ওর ছবি দিছি, ওই আমার এক কপি ছবি দিছিল। ওই ছবিটা একদিনকা ঘরের ভিতরে ওর মাই বলে পাইছে ওর কাছ থেকে, ওর বইয়ের ভিতরে, বইয়ের ভিতরে পাওয়ার পরে যে ওর ছবি তো ওর এই জায়গায় কেন, যে কি বললো কি কোনো সম্পর্ক আছে কিনা, যে খুঁটিনাটি বাই করতেছে আর কি, ওর ভাই আছে একটা নাম রেজাউল, ওই রেজাউলের রেজাউলের সাথে আবার আমার সম্পর্ক ভালোই ছিল, কিন্তু ওই ওই ব্যাপারটা জানার পরে তখন থেকে কিন্তু আমার খালি মারুনের লেগে খুঁজতেছে, আমার মারবে যে আমি ওর বোনের সাথে সম্পর্ক করি। কিন্তু অথচ আমি ওদের দোকানে সবসময় আড্ডা মারতাম, ওকে দোকানে চা পান খাইতাম, ওকে দোকানে ওর দেখার জন্য বইয়ে থাকতাম। তো এই অবস্থায় সম্পর্ক হলো প্রায় 3 বছর। হঠাৎ করে একদিন আমার ভাবি গেছে গা ওনার বাপের বাড়ি, আর রুম ছিল খালি, আমি ওই ভাবির রুমে দাঁড়াইলে ও ওদের গাট পার দেখা যায়, দেখা যায়। আমি পরে ওরে ডাক দিছি, ডাক দেওয়ার পরে ওই রুমে আসছে। রুমে আসার পরে আমি ফিজিক্যাল সম্পর্ক না করলেও একটা ছেলে একটা মেয়ের সাথে যতটুকু করার কাম ততটুকুই আমি করছি। পরে এ অবস্থায় দরজা লক করছি, কিন্তু আমার ভাবি আইসা ঘরের ভিতরে ধাক্কা মারছে। ধাক্কা মারার পরে আমার ওরা আর ওরে দেখে যে এ অবস্থা আমরা দুইজন। এই কথা আবার আমার ভাবি জানাই দিছে, আমার মার কাছে জানাইছে, আর ওই রাজা ওর মা ওর মার কাছেও জানাইছে, মানে সবাই কইছে। আমার নানি কইতেছে যে তোর নামে কি শুনছি, আমি কই কি শুনছেন, যা শুনছেন তো শুনছেন, তুই কি শেরিরে বিয়ে করবি? আমি কই শেরিরে যদি বিয়া দেয় তাহলে তো করবোই, শেরিরে তো বিয়া দিত না, তুই করবি কেমনে, তুই গরিব, তোর কিছু নাই, তোর বিয়া দিব না, তোর হের মার পছন্দ না, বিয়া দিব না। আমি কই না দিলে কি জোর করার কিছু আছে, না দিলে তো নাই। পরে আবার নিপায় আবার চিঠি দিছে আমার একটা, চিঠি দিতে লিখছে যে তুমি যদি আমার ভালোবাসে থাকো তুমি আমার এখান থেকে নিয়ে দূরে কোথাও চলে যাও। পরে বলছে যে আমার দেখা করার জন্য, তখন আমি ওর একটা ভাবি ছিল ওদের বাড়ির পাশে, ওদের বাসার পাশেই থাক।
নিপাকে আপনি নিয়ে দূরে চলে যাবেন, নিপার বয়স কত তখন?
তখন বয়স হয়তো 13-র বেশি হবে না আরকি।
আচ্ছা, 13-14। আপনার বয়স কত?
আমার তো বয়স তখন 15।
ওকে, তখন আপনি গার্মেন্টসে একটা কাজ করেন, ছোটখাটো গার্মেন্টসে?
হ্যাঁ, গার্মেন্টস বলতে কি এটা একটা
ঠিক গার্মেন্টস না, সুতার কারখানা।
হ্যাঁ, সুতার কারখানা।
হ্যাঁ
হ্যাঁ, বলেন। ওই কারখানায় আবার কাজ করি। আমার বলতেছে যে তুমি ওর বাবি দেখা করতে বলছে, যে আমি আচ্ছা আমি কই দেখা দেখা করি, হ্যাঁ কি কর, মানে হ্যাঁ হ্যাঁ বাবি এনে গেলাম, যে যে আমার বলেন কি কি জন্য ডাকছেন, কি বলেন যে আপনি তো নিপারে ভালোবাসেন, নিপা তো আপনার অনেক ভালোবাসে, নিপা আমার কইছে আপনি ওরে নিয়ে দূরে কোথাও চলে যান। আমি কই না, ওর মা বলছে যে বিয়া আমার ফ্যামিলি তো চাইছিল যে আপুসে বিয়ে করাইতে, ওর মাই দিবে না, কিন্তু আমার তো এই অবস্থা আমার আব্বা অসুস্থ, আমার মায়ের মানুষের কাজ করে, আমার ভাই বোন অনেক ছোট, ওদেরকে রাইখা। তখন তো আর আমার বয়সও বেশি না, তখন আমি বেতন পাই মাত্র 2,800 টাকা। যে আমি ঢাকা শহর তেমন একটা চিনি না, যে আমি ওরে নিয়ে কোথায় যাবো, কোন এলাকায় গিয়ে উঠবো, আমি তো কোনো কিছু চিনি না। যে আমি ওরে নিয়ে যাবো, আমার বয়স মাত্র 15 বছর, ওর বয়স মাত্র 14 বছর। এই অবস্থা মানুষে কাজে খুশিয়ে গেলে বিয়াও করাই দিই না। তো আমি ওরে নিয়ে কই যাবো? তা না গেলে অনেক কি করবেন, হ্যাঁ তো আপনার ছাড়া বাঁচতো না। আমি কই আমার তো কিছুদিন সময় দিতেই হবে, যে যদি আমার অপেক্ষা করতে আরে কিছুদিন যদি সময় দিতে পারে, তাহলে আমি একটা বুদ্ধি পরামর্শ করে তারপরে যা কিছু করার আমি করব। আচ্ছা সময়, তখন থেকে আর আমার সাথে নিপাই আর কথা বলে না, ওদিন থেকে আর কথা বলে না। কথা না বলার কারণে আমার আম্মাই কইতেছে যে তোর আব্বাই যখন পরে আমার ফুফু বাড়ি থেকে ফোন দিছে যে তোর আব্বাই তো এখন একবারে অনেক অসুস্থ, একবারে সিরিয়াস অবস্থা, যাওয়ার অবস্থা, একবারে কোনো কিছু খায় না, বিস্তার করেছে, ওর বিস্তার থেকে উঠতেও পারে না। আমার আম্মা যে তুই বাড়ির জায়গা, তুই বাড়ির গিয়ে তোর আব্বারে দেখাশোনা কর, আমরা এই জায়গাতে টাকা পয়সা দিব, আর তুই যদি ওই জায়গায় বাড়ির থেকে কোনো কাম কাজ করতে পারস, যদি করস করে চালাইস। আমি কই আচ্ছা যাক। তখন কিন্তু আমগো ভাই আমগো ঘর দর কিছুই নেই, কারণ আমার আব্বাই ঘুমাইতো ফুফু ঘরে এক সাইড দিয়ে ঘুমাইতো, ফুফু ঘর রুম ছিল দুইটা, এক সাইড দিয়ে ঘুমাইতো। তখন আমি আবার বাদ দিলাম।
I'm really confused. আসলে এই যে স্টোরিটা, এটা কতটুকু আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে? আমরা একটা SMS পোলের আহ্বান করছি অনেক অনেক দিন পর, এন্ড দিস ইজ রিয়েলি রিয়েলি টাফ, কজ যিনি এখানে আছেন তিনি অনেক কষ্ট করে এখানে এসছেন কনফেস করবার জন্য, কিন্তু যদি আমরা না শুনি তাহলে তার বলার জায়গাটা থেকে আসলে কি বা অর্থ আছে বলার? আমার মনে হচ্ছে একটা SMS পোল দেওয়া উচিত, সেজন্য আমি SMS পোলের আহ্বান জানাচ্ছি। যদি মনে করেন ওকে ফ্লোর দেওয়া উচিত, ও যা বলছে সেটাকে বিলিভ করা যায়, তাহলে আপনারা লিখবেন ইয়েস। যদি মনে করেন যে না, ও যা বলছে সেটা শোনার মতো না এবং সেটাতে ফ্লোর না দেওয়াটাই উচিত, তাহলে লিখবেন নো। লিখে পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে, 2221 এই নম্বরে। SMS এর প্রথমে অবশ্যই ABC লিখে নেবেন, স্পেস ইয়েস অথবা নো, তারপর 2221 এই নম্বরে। একটু পরেই আমরা ফিরে এসে জানবো কম্পিউটারের কাছ থেকে SMS পোলের রেজাল্ট। এমনও হতে পারে মমিন সেখানে বলার ক্ষমতা হারাবে। আমাদের সঙ্গেই থাকুন।
Royal Tiger Drink presents Jaha Bolibo Sabko Bolibo, recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Sabko Bolibo, recharge yourself.
বিরতির পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আর জি কি বিয়াকে আপনি শুনছেন ABC রেডিও FM 89.2 তে। আর এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনি আমাদেরকে কানেক্ট করতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebriya.rj, পেজটি আছে আর জি কিব্রিয়া নামে। কথা না বাড়িয়ে আবারও ফিরছি আমরা মমিনের কাছে। মমিন, তারপর
আমি আমাদের আগে যে ঘর ছিল সেই ঘরের টিন ছিল আবার আমাদের নানিদের নিয়ে গর্ভর ভাঙ্গা, সব টিন মিন সব নানি রেখেছিলাম। আমি বাড়ি যাওয়ার পরে ওখান থেকে টিন মিন আইনা আমি একটা ছোট করে একটা রুম উঠাইছি, যাতে আমরা দুই বাপুতে থাকতে পারি সেরকম আর কি। ওটাই আমি নিজেই বানছি, ঘরটা আমি নিজেই বানছি টিন দিয়ে। আমি আবার একটু মানুষের কাজও করি, এই অবস্থা মা তো মানুষের কাম করে হ্যান্ডাই চলে না, জানিয়ে থাক কিন্তু মানুষ একটু কাজ কাজ করে কইরা চলে। তো এই অবস্থায় মনে করেন যে 2.5 মাস রইলাম বাড়িতে, রইলাম বাড়িতে যাওয়ার পরে আমার আবার নিপার কথা মনে পড়তেছে, আবার তখন আবার টাকাও নাই, যা কামাইছিলাম যা দিত টাকাও নাই। ওখানে আমি মাল্লাকে ফোন করলাম, আমি কই মা আমি 2-3 দিনের লেগে আইতাছি, আমার কিছু টাকা দিও, বাড়িতে আর টাকা নাই আমার কাছে, আর খাইতে বাজার হাত করতে পারতেছি না, আবারও খাইতে পারতেছি না। তা আমি আবার টাকা এলাম, টাকাওয়ার পরে নিপারে তখন আর নিপা দেহি এক ওয়াশ কারখানা লেখাপড়া সাইডা দিয়া ওয়াশ কারখানায় কাজে লাগছে, ফ্যান ওয়াশ করে ওই জায়গায় কাজে লাগছে। ওর ভাইয়ের কাজ করতো, ওইও কাজে ওর ভাইয়ের সাথেই কাজ করে। আমি আসছি, মানে রাস্তাতে দেখি যায়, কিন্তু আমি ওরে দেখি, ওই আমারে দেখে কখনো কথা বলে না। কিন্তু আমার লগে যে আমি কিন্তু তখন কথা বলে না গিয়েছে, কিন্তু আমি আগে যেরকম ওরে ভালোবাসতাম তখনই তখনও কিন্তু সেরকমই ভালোবাসি। কিন্তু উয়ে যে আমার লাগে সম্পর্ক, আমি যে ওর সাথে সম্পর্ক নষ্ট করেছি সেরকম কিছু না, সেরকম কিছু আমি তারা বলি নাই যে তোর লগে আমার লগে সম্পর্ক নাই, তেমন কিছু কখনো বলি নাই। উই আমার বলে নাই যে আমরা সম্পর্ক আছে যখন করছি, যখন হয়তো যদি না করবে সেদিন শিখেছিল শেষ সম্পর্ক। উই আমার না করেন, আমিও ওরা না করি নাই। আমি আবার কাজে লাগতেছি, আমি আবার ওই জায়গায় কাজে লাগ, আগে যে জায়গায় তুহিন বাইরানো কাজ করতাম সেই জায়গায় কাজে লাগছি। ওরা দুই বই মিলে আবার ওয়াশের কারখানা ছাইরা, আবার আমি যেই কাজ করতাম ওই কারখানা আবার আরেক মালিকের আছে, ওরা দুই ভাই বোন গিয়া ওই মালিকের এখানে কাজে লাগছে। ওই যে মালিকের কাজে লাগছে, ওই মালিকের যে সুপারভাইজার ওই আমার ছিল, আমার বন্ধু। আমি আবার প্রায় সময় যে ওয়ার্কশপের কাজের কোনো কাম কাজ লাগে, ওদের আবার কারখানার ভিতরে ওয়ার্কশপ ছিল, আমার কারখানার কোনো ওয়ার্কশপের কাজ মাস লাগলে আমি যাইতাম ওই ওই কারখানার ভিতরে গিয়া মনে করেন অনেক সময় দেখতাম, অনেক সময় বাইরে তো দেখা দিত, আবার অনেক সময় বাইরে তো না গেলে ওই কারখানার ভিতরে মনে করেন ছয় সাত মাস শুয়ে কাম করছে। কাম করার পরে মনে হয় যে একটা ছেলের সাথে, গাই বাদার এক ছেলের সাথে ওর রিলেশন হয়। তখন আবার আমার আব্বা বাড়ি থেকে ফোন দিছে, আমার চাচাতো ভাই ফোন দিছে যে মমি মেয়ে অবস্থা যে তোরা সবাই বাড়িতে। আমি কই কে এটা কোন যাবে না, তোরা সবাই বাড়িতে। মানে আমি আবার বাইরে ফোন দিলাম, মানে বাইরে তাকে কই দিছে, বাইরে ফোন দিতে দেরি, বাড়িতে বাসাইতে দেরি নেই আর কি। মানে ক সবাই লো বাড়ির দিকে, আব্বা মারা গেছে। তো তখন সেই অবস্থায় মনে করেন যে কারখানায় গেলাম, কারখানায় গিয়া আমি আমার মহাজন এই মালিকের ফোন মেনে বললাম যে এরকম আমার আব্বা মারা গেছে, আমি বাড়ি দিয়েছি। পরে বাড়িতে আসলাম, আইসা মনে করেন যে দেখলাম বাড়ি চালি দেওয়া, তিন দিনের খাওয়ন কইরা, তারপর আবার ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে কিছুদিন পরেই নিপা ওই ছেলের নিয়া বাইকে গেছে। বাইকে যাওয়ার পরে তখন থেকে আমি আবার গায়ে সিগারেট দিই, গাঁজা খাওয়া দিই, গাঞ্জা, তখন থেকে গাঁজা খাওয়া দিই। হঠাৎ করে একদিন গাঁজা খাইছি, গাঁজা খাওয়ার পরে মনে করেন যে যেদিন প্রথম খাইছি সেদিন তো আমি বাসায় এসে বমি করে দিচ্ছি। বমি করে দেওয়ার পরে আমার মা জিগে গেছে যে কি হয়েছে কি হয়েছে, আমি কই কিছুই হয় নাই। মানে ওই যে ছেলেটা সেলিম যে ওই আমার নিয়ে খাওয়াইছিল, ওর সাথে গিয়া খাইছি। তো এই অবস্থায় আমার মায় জেনে গেছে যে আমি সেদিন গাঁজা খাইছি, মদ খাইছি। একটা ইয়ের ভিতরে চার পাঁচ জন বন্ধু বান্ধব গিয়া ওদের সাথে খাইছি। খাওয়ার পরে বিয়া তো হয়ে গেছে, বাগায় নিয়ে গেছে গা, তখন তো আমি অলরেডি মনে করেন সিগারেট আর গাঞ্জা এটা আমার চলেই, প্রতিদিন এক বেলা চলেই। তারপর আগে আমাদের কারখানা যে আগে যে জায়গায় ছিল সেই জায়গাতে অন্য জায়গায় এক বিল্ডিং এ বাড়া নিছে। বাড়া নেওয়ার পরে ওখানে আসলাম, ওখানে এক গাঞ্জা বেস্ত নাম ছিল কবির, তো ওর সাথে আমার ভালো পরিচয় হয়। তখন থেকে আর আমি বাসায় থাকি না, থাকি শুধু কারখানার মালিক আমার চাবি দিয়ে দিছে, একটা রুম দিছে ছোট, যে আমি থাকি ওই কারখানার ভিতরে। কারখানার ভিতরে থাকি, রেখা নামে একটা মেয়ে ছিল, ওর বাড়ি ছিল শেরপুর। ওই আমার বন্ধুর সাথে সম্পর্ক করে, নাম মিজান, ওর বাড়ি রংপুর, ওর সাথে সম্পর্ক করে। ওর সাথে সম্পর্ক হঠাৎ করে একদিন ঘুরতে যায়, ঘুরতে যাওয়ার পরে আমার তখন কিন্তু আমি ফোন চালাই, আমার ফোন দিছে। ফোন দেওয়ার পরে কইছে যে দোস্ত তুই কই, আমি কই আমি তো আমার রুমে আছি, যে তুই রুমটা পিছনের সাইড দিয়ে খোলা রাখ, বাইরের সাইড দিয়ে তালা মার, আমি আইতাছি। আমি কই কে তোর আয়া কমনে, যে মেয়েটা যে ওই মিজানের সাথে সম্পর্ক, মিজানের বউ আছে এটা মেয়েটা জানে, তারপর মিজানের সাথে সম্পর্ক করছে। কিন্তু হ্যার আগে মেয়েটার আমি ভালোই জানতাম যে মেয়েটা অনেক ভালো, কারোর সাথে সম্পর্ক করে না। মিজানের সাথে মিজানে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমি রুমে জায়গা দিলাম ওর সাথে, ওদিনকার ফিজিক্যাল রিলেশন হয়। হওয়ার পরে তারপরের দিন আবার ফিজিক্যাল রিলেশন করবে, তাই আমার বলতেছে যে তুই তো রুমে থেকে বাইরে যা, যে ওরা একটু আইতে কো, আমি ডাক্তারছি এটা আইতে কো। তখন কিন্তু উইয়া সুপারভাইজারি করে কারখানার ভিতরে, উইয়া আমার সিনিয়র। আমি ওরে বললাম যে এরকম রেখা তোমার ডাক্তারছে মিজানে, তুমি যাও। মানে গেছে, যাওয়ার পরে ইয়ে রুমের দরজা লাগাই দিছি, মনে করে 15-20 মিনিট আমি আমার রুমের দরজা টুকাইতেছি, কিন্তু ইয়ে খুলে না, ওই খুলে না। পরে এক পর্যায়ে অনেকক্ষণ টুকাটুকি করার পরে খুলছে, খোলার পরে দিয়ে মেয়েটা ওই অবস্থায় শুয়ে রয়েছে। আমি আবার বললাম যে আমার যদি আজকে একটা গাঁজা আজকে পুয়া দিব সবাই
দেয়,
তখন তো একটা কালারিং হয়ে যাবে। তখন কি করবে ওই মিজানে বলতেছে যে পুয়া দিবে তো সমস্যা আমাদেরই হবে। এক পর্যায়ে মেয়েটা আমার কিছুদিন এই অবস্থায় যায় যে মিজান চাকরি ছেড়া তখন জায়গা কারখানা বন্ধ হয়ে যায়, মিজানের জায়গা এমন নারায়ণগঞ্জ জায়গা আর বউয়ের কাছে জায়গা, ওর সাথে রেখার সাথে মিজানের রিলেশন শেষ। তখন মনে করেন যে আবার আমি আমার কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে এক জুয়েল নামের এক লোক ছিল, একটা কারখানা ছিল ছোটখাটো, ওর এখানে গিয়ে কাজে লাগি। কারখানা বন্ধ থাকে, আমি কিন্তু সে সময়টা ওই কারখানার রুমেই থাকি, চাবি চুবি সব কিছুই আমার কাছে থাকতো, কারণ হ্যাঁ আমার মালিক আমার অনেক বিশ্বাস করতো, সবকিছুই আমার কাছে থাকতো, আমি কারখানায় থাকতাম। ওই শুধুমাত্র মনে করেন যে সকালবেলা পোলা বেঁধে দিয়া কারখানার পোলা বেঁধে বাসা করাই দিতাম, জামার লেগে ভাত নিয়ে ওরা গিয়ে ভাত নিয়েই তো। আমি মনে করেন যে রাত্রের বেলা শুধু দুপুর বেলা শুধু একবেলা খালি বাসে যেতাম খাইবার লেগে, রাত্রের বেলা কোনো সময় যাইতাম আর কোনো সময় পোলা বেঁধে কারখানাতে পাড়ে দিতাম যে ভাত নিয়ে ভাত নিয়ে পড়তো, আমি আর বাসে যেতাম না ঠিক মতো। এক পর্যায়ে ওই জুয়েলের কারখানায় যে কাজে লাগলাম, জুয়েলের কাজে লাগার পরে মানে এক মাস কাজ করলাম, এক মাস কাজ করার পরে ও একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, এটা ওর বাড়ি হচ্ছে কুমিল্লায়, নাম ছিল সুমি। সুমি এক পর্যায়ে অফার করছি, অফার করার পরে রাজি হলো, রাজি হওয়ার পরে আমি একদিন বললাম যে তুমি আমার কারখানার রুমে এসো, ওই আমার রুমে আসছে। ওদিনকার গিয়ে তো ওর ওর সাথে ফিজিক্যাল রিলেশন হয়, কিন্তু ওর জোরাজুরি ভাবে তারপর মনে হয় যে ছয় সাত দিন ওর সাথে ফিজিক্যাল রিলেশন হয়, কিন্তু তারপরে যে যে দিন হয়েছে এটা ওর ইচ্ছা মতে, প্রথম দিন যেটা হয়েছে সেটা কিন্তু ওর সাথে জোর করে হয়েছে।
ওকে, এসএমএস পোলের রেজাল্ট আমরা পেয়ে গেছি প্রিয় শ্রোতা, আমরা কম্পিউটারের কাছ থেকে জানবো কম্পিউটার কি বলছে, কত শতাংশ লোক এটাকে শুনতে চায় মমিনের গল্প, কিংবা কত শতাংশ লোক শুনতে চাচ্ছে না।
No comments. 5%.
ওকে, আমরা দেখলাম যে 40% বলছে ইয়েস, এবং অবশ্যই অনেক বেশি পার্সেন্টেজ হচ্ছে নো, বাকি সবাই নো কমেন্টস। তার মানে মুমিন বলার ক্ষমতা হারাচ্ছেন আপনি। উই আর রিয়েলি সরি, কিন্তু কিছুই করার নেই, আমাদের লিসনাররা যে জাজমেন্ট দিয়েছে সেটা আমাদের মাথা পেতে নিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কি কিছু বলার আছে কিনা?
না, তাহলে আর কিছু বলার নেই।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে আরো একজন গেস্টকে ওয়েলকাম করব আমাদের সঙ্গে, যিনি এই মুহূর্তে রয়েছেন, তার পরিচয় আমরা জেনে নিচ্ছি মঞ্জুরের কাছ থেকে।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মন্ত্রে আমাদের আজকের দ্বিতীয় অতিথি নিজাম। 18 বছর বয়সী নিজাম এসেছেন কিশোরগঞ্জ থেকে। নিজাম মানুষের বিপদ দেখলেই এগিয়ে যান, কেউ কিছু চাইলে নিজের শেষ সম্বলটুকুও তিনি দিয়ে দেন। সরল প্রকৃতির এই তরুণ কেন আজ যাহা বলিব সত্য বলিবর মন্ত্রে, তা জানতে চলুন কিবরিয়ার কাছে।
বহুদিন পর আমরা এসএমএস পোলে একজন গেস্টকে স্টুডিও থেকে বিদায় করলাম, আমরা আরো একজন গেস্টকে ফ্লোর দিয়েছি, এবং তিনি হচ্ছেন নিজাম। নিজাম, আমরা আপনার জীবনের অপ্রিয় সত্য এখানে রিভিল করতে চাই, প্রথমেই দেখবো ব্যাকগ্রাউন্ডটা কি, শুরু করুন আপনি।
আমার যখন 4-5 মাস, ওই সময় আমার মার কাছ থেকে শোনা আর কি, আমি তো ওই সময় জানতাম না যে ওই সময় আমার বাবা আমাকে খুব টর্চারিং করতো আর কি, কোনো কিছু নিয়ে ঝগড়া লাগলেই মতন যে দৌড়ায় নিয়ে যাইতো আর কি, এরকম দৌড়ায় নিয়ে গেলে আমার বাড়ির মানুষে ফিরাইতো বলতো এরকম না করতে, কিন্তু আমার বাবা তা শুনতো না, এভাবেই মানে রানিং চালাই যেত আর কি, প্রতিনিয়মিতই প্রতিদিন এভাবে ঝগড়া করতো। এভাবে একদিন জানতে পারলাম যে আমার মা খুব কষ্ট করে আমাকে লালন পালন করছে, এমনকি আমি যে পর্যন্ত বেঁচে আছি তাও আমার মার কারণে শুধু।
ওকে, আপনার বাবা কি করতে?
আমার বাবার সাধারণ আর কি, যে রাজমিস্ত্রি কাজ করে।
বাবা রাজমিস্ত্রি কাজ
করে? জি।
ওকে, আচ্ছা।
তারপরে এভাবে চলতে থাকলো আমার জীবন। ওই সময় আমি সবকিছু বুঝি, ওই সময় আমাকে একটা ব্র্যাক স্কুল হয় কিন্তু গ্রামে, ওটাতে ভর্তি করলো। তখন আমি খুব চঞ্চল ছিলাম, মানে নিয়মিত স্কুলে যেতাম না, বই মানে নিয়ে স্কুলে কথা বললে বই জঙ্গলার ভিতরে অথবা ব্রিজের নিচে লুকিয়ে যেতাম। আমার বাবা আমাকে খুঁজে আনতো, বলতো কি যে স্কুলে যা, স্কুলে যাস না কেন, আমি কোনো ভালো লাগে না, স্কুলে যাবো না।
এভাবে যাইতে থাকলো। পরে একদিন স্যার আমার বলতেছে কি টনিকাম তুমি স্কুলে আসো না কেন? আমি কই স্যার দেখেন ম্যাডাম আমাকে বলতে গেলে কি ভাই ম্যাডামও কি ভালো ছিল না, ম্যাডাম খুব টর্চারিং করতো। ম্যাডামকে একদিন দেখছি রাস্তায় তো হাঁটতে আসতেছি, মানে আমার সাথে একটা ফ্রেন্ড ছিল বলতে গেলে ছোটবেলা, তো ও মনে হয় কার কি ডিল মারছিল। পরে ম্যাডাম কি রাস্তার মাঝে আমার কানে ধরে মানে এরকম
করে
হ্যাঁ উদ্বোধ করে, কিন্তু ওইটা কিন্তু খুব খারাপ লাগছিল আমার
ক্লাসে।
ওই সময় ক্লাস টু এ পড়ি।
আচ্ছা, এটা করা উচিত না, বাচ্চাদের মনে অনেক বড় ধরনের নেগেটিভ দাগ পড়ে, যদিও আমরা হর হামেশা এই জিনিসগুলো দেখি আমাদের সোসাইটিতে।
তারপরে এভাবে মানে আবার আরেকটা ব্ল্যাক স্কুল হয়েছে কিন্তু আবার আমাদের এলাকায়। পরে ওই জায়গায় আবার আমাকে ক্লাস ওয়ানে ভর্তি করলো। ভর্তি করার পরে আমি আবার নিয়মিত এই সময় যাইতাম, বুঝাইতো কি যে পড়াশোনা কর মানে এরকম। আমি যাইতাম নিয়মিত, আবার মাঝে মাঝে এরকম করতাম যে বই ব্রিজে তুলে তোয়া প্রাইমারি স্কুলে চলে যেতাম, মানে আমার একটা হুকাতো ভাই ছিল ওনা প্রাইমারি স্কুলে পড়তো, মানে আমি বই তুই ওর সাথে প্রাইমারি স্কুলে চলে যেতাম।
আপনাকে তখন পড়াতো কিসে?
আবার ব্র্যাক স্কুলে।
ব্র্যাক স্কুলে তখন আপনি ওই প্রাইমারি স্কুলে যেতেন আপনার হুকাতো ভাইয়ের সাথে?
হ্যাঁ, আমি বই মানে
ওখানে যেতে আপনার ভালো লাগতো?
হ্যাঁ, ওখানে যেতে আমার ভালো লাগতো, কিন্তু আমার ইচ্ছা ছিল কি প্রাইমারি স্কুলে পড়বো, কিন্তু বাবা মা যায় না, তো প্রাইমারি স্কুলে পড়লে কোনো তোমার প্রাইমারি পাস করতে পারবি না, তুই হলে ফেল করে যাবি। আমি কিন্তু আমি পারবো পরে, কিন্তু মানে তারপর তো দেয় না, কিন্তু ওই জায়গায় ম্যাডামটা খুব ভালো ছিল, আবার যেটা স্যার ছিল ওই স্যার অনেক ভালো। স্যার আমাকে বলতেছে কি কনিজাম দেখ এরকম করিস না তুই স্কুলে আ। পরে এইভাবে আমি আবার যাই, যাওয়ার পরে ক্লাস টু ওয়ান থেকে টু টু এর পরে আবার এরকম মানে মাঝে মাঝে এরকম করি আমি।
আচ্ছা,
তারপর আবার এইভাবে ক্লাস থ্রি, ক্লাস থ্রি পাস করার পরে ক্লাস ফোর, ক্লাস ফোরে ক্লাস ফোরে মনে হয় আমি তিন বছর ফেল করছিলাম। বাকি স্কুল তো ফেল করলো ফাইভে দিব, আর ফেল করতাম না, পরীক্ষা ভালো হয় নাই যে ঘোরাঘুরি করতাম এই সময় বুঝতাম, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে দেখতাম কি তিন বছরের ক্রস। পরে ম্যাডাম বলতেছে কি তোমার আম্মুকে নিয়ে আসো। পরে আনছি, পরে আম্মুকে বলতেছে আপনার ছেলে এভাবে ঘোরাফেরা করে এভাবে যদি ফেল করে সামনে তো আবার বোর্ড পরীক্ষায় যাবো এক বছর পর, তাহলে পরে কি করবো? পরে আম্মু বলতেছে কি না পারবো আপনি নেন। পরে ম্যাডাম নিল আবার আম্মুর কথা শুনে, আর আম্মুর কথা শুনলে মানে এরকম যে ম্যাডামের নিবেই আম্মু এরকম ভাবে বলতো, মানে আমার জন্য ভাই অনেক কিছু করছে আমার আম্মু। হ্যাঁ, তারপরে এইভাবে আমাকে নিল। নেওয়ার পরে ক্লাস ফাইভে দু তিন মাস যাওয়ার পরে দেখলো কি আমার ভিতরে আলাদা একটা চেঞ্জ আসছে। আমি প্রতিনিয়মিত স্কুলে যেতাম, ম্যাডামের কাছে প্রাইভেট করতাম, তারপরে আমার পড়ার প্রতি একটা আগ্রহ ছিল আমি যাবো কোনো প্রাইমারি পাস করতে হইব।
আচ্ছা,
হ্যাঁ, তারপরে এইভাবে প্রাইমারি পরীক্ষা এসে গেছে, পরীক্ষা আসার পরে আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে ওই জায়গায় পাস করলাম বোর্ড পরীক্ষায়। আমার পয়েন্ট আসছিল 4.83। আবার হাই স্কুলে ভর্তি হতে হবে, আমাদের বাড়ির পাশে একটু স্কুল আছে আর কি, একটু দূর আর কি, আর কা আতর যান ওই জায়গায় ভর্তি করলাম আগে ক্লাস সিক্স। ক্লাস সিক্স আমি তো মানে ব্রাঞ্চ স্কুলে এবার যেতাম না, আবার হাই স্কুলে গেলে তো যামই না। ভর্তি হয়ে কোনোদিন মনে হয় এক বছরের ভিতরে দুদিন সাতটা এক দুদিন যাই, এটা যাই না কোনোদিন স্কুলে। স্কুলে গেলো এক ক্লাস করে পড়ায় আসছি, পরে এভাবেই ক্লাস সিক্স চললো। পরে ক্লাস সিক্স পাস করার পর ক্লাস সেভেন আবার উঠলো, সেভেনে ওঠার পরেই যে আমার লাইফ স্টোরিটা শুরু হয়ে গেলো।
ওকে,
হ্যাঁ, সেভেন ওঠার পরে আমি প্রথম দিন স্কুলে যাই কিন্তু খুব ভালো লাগে না। দ্বিতীয় দিন স্কুলে যাই একটা মেয়েকে দেখে ফেলি, মানে মেয়েটি ওকে মনে হয় আমাকে পছন্দ করতো কিন্তু বলতো না, আর আমি মেয়েটাকে বলতাম না, কিন্তু ওর একটা বান্ধবী আছে ওর কাছে আমি বলতেছি কি তোমার বান্ধবীর নামটা কি? পরে ওই মেয়েটা বলতেছে কি ক কেন? আমি কই না একটু দরকার আছে বলো। পরে বলতেছে কি ক মিথিলা? আমি কই মিথিলা? আমি কই না মিথিলাকে তো আমি চিনি আগেতে, ও তো মিথিলা না ভাই, আমার একটা ফ্রেন্ড আছে ওর নাম ছিল মিথিলা। তো মানে আমি মনে করতাম কি যে মানে পাইজলাম করতেছে ওর সাথে মানে সম্পর্ক। পরে আমি বলতেছি কি না মিথিলাকে তো চিনি কোনা ওই মিথিলা। তারপরে মেয়েটাকে ডাইরেক্ট সরাসরি জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোমার নাম কি আসলে মিথিলা, আপনি জানেন কি দরকার? আমি কিন্তু না জানলাম আর কি। তো পরে ওই মেয়েটাকে দেখি ও দেখেন পদে থেকে সরে যান অন স্কুলে। আবার আমি কিন্তু মেয়েদের রাস্তাঘাটে ডিস্টার্ব করতাম না, জাস্ট যে সময় স্কুলে যে আপনি বারান্দা ওই সময় দাঁড়াইতে।
ক্লাসে তখন আপনি
ক্লাস সেভেন?
ক্লাস সেভেন। ওকে,
হ্যাঁ। তারপর ও বলতেছে কি দেখো স্যারকে বিচার দিব আমি। আমি কই স্যারকে বিচার দেবেন? আমি কিন্তু ওই সময় স্যারের মানে বই পেতাম না, আমি কোনো সমস্যা না স্যারকে বিচার দিলে দেন। পরে সত্যি সত্যি স্যারের কাছে গিয়ে বিচার দিয়ে দিছি। পরে স্যারের কাছে বিচার দেওয়ার পরে স্যার ক্লাসে গেছে যে আমার এটা কে আনছে, আমি তুমি কেউ মেয়েটাকে ডিস্টার্ব করো? আমি কিন্তু না স্যার। ও বলতেছে তুমি ডিস্টার্ব করো ওকে। পরে স্যার ওই জন্য মানে সবার সামনে মানে কানা ধরে উদ্বোধ করালো। আমি কি স্যার দেখেন আমি আসলে ডিস্টার্ব করি না। পরে স্যার একটা মানে ধমক দিয়ে বলতেছে কি তুমি ডিস্টার্ব না করলে একটা মেয়েকে মিথ্যা কথা বলতেছি আমার কাছে, মানে স্যার যে তুই এটা বলতেছে এখন ডিস্টার্ব করবো না, তার আমি ডিস্টার্ব করি না। পরে মেয়েটা কেছে কি একদিন আপনার একটা লাভ লেটার
কি ক্লাসমেট ছিল আপনার নাকি?
হ্যাঁ, ক্লাসমেট ছিল।
আচ্ছা,
হ্যাঁ, তারপর ও একটা লাভ লেটার দিছিল, লাভ লেটারটা ভাই এখনো আছে
এরকম একটা ঘটনার মুখোমুখি আমি ব্যক্তিগত জীবনে হয়েছিলাম। তো সেই সময়ের কিছু চিঠিপত্র আমার কাছে আছে, যদিও চিঠিপত্রের সময়টা না, বাট মানুষের সময়টা যখন পার হয়ে যায় তখন ওই পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে গেলে ওই দুই একটা জিনিস খুলে বের করলে ওই সময়টা একেবারে আয়নার মতো চকচক করে সামনে ভাসে। যাই হোক, ক্লাস সেভেন, আপনি তো আমার চেয়ে অনেক মানে কি বলে অ্যাডভান্স স্টেজে। যাই হোক, তারপর কি হলো?
হ্যাঁ, তারপর মানে ডাক্তারটা আমি বলতে কি ওকে মানে ডাক্তারটা কে দিছে সব বলতে কি কই তুই কালকে ডিস্টার্ব করছিস মিছিলা। আমি কই না, ও তোমাকে লেটার দেওয়ার কথা না, স্যারের কাছে ভিসা দিছে, আমাকে লেটার দেবে মানে বিশ্বাস করার মতো না ভাই এটা, যেহেতু স্যারের কাছে ভিসা দিছি। পরে আমি ওইটা বাসায় নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ওইটা কুলে পড়ছি, পড়ার পরে ভাবলাম যে আসলে মনে ওই দিছি। পরে ও মনে হয় দু তিন দিন আমার কাছে কথা বলতে চাইছিল কিন্তু কথা বলতে পারে না, আমার একটা বান্ধবী আছে মানে বাড়ির পাশেই, মানে যে আমার সাথে কথা বলে তারা মনে হয় বাসায় গিয়ে কুয়ে দেয়। মনে হয় কি বলতেছে কি তুমি ওর সাথে কথা বলো বান্ধবীটা আমাকে জিজ্ঞাসা করতে। আমি কই না, তুমি যদি কোনো জনের সাথে কথা বলো আমি কি তাহলে ওর বাসায় গিয়ে বলবো। আমি কই না কথা বলি না। পরে এভাবে মিথিলের সাথে সম্পর্কটা খুলে দিয়ে গেল শুধু একটা বান্ধবীর কারণে। ওর পরে আমি আর স্কুলে যাই না, পরে এক বছর গ্যাপ আমার, মানে বিশেষ উদ্দেশ্য ছিল ঢাকা যাবো, মানে ঢাকা আমি কিন্তু চিন্তা করছি, পরে চিন্তা করছি ট্রেন উঠে ঢাকা গিয়ে কি করবো, আমি ছুটো ঢাকা গিয়ে কি করবো, যদি আমাকে কেউ বিক্রি করে দেয় মানে সময় বইটা ছিল।
মানে ঢাকা চলে যাবেন এটা কি মানে বাড়িতে সবাইকে না জানিয়ে এরকম?
না জানিয়ে এরকম
কেন ঢাকা চলে যাওয়ার প্ল্যান করলেন?
ভালো লাগে না,
কিছু ভালো লাগে না, এই জন্য ঢাকা চলে যাবেন?
হ্যাঁ হ্যাঁ। তারপরে স্টেশন থেকে বাবা নিয়ে গেছে, বাবা বলতেছে কি কই তুই মানে মানে আমাদেরকে কান্দি দিয়েছে আর কি, যে তুই কেন ঢাকা যাবি, মানে আমার জন্য এরকম হয়েছে যে আমি এখন যে জায়গায় আসছি না ভাই এখন আমার জন্য চিন্তা করতেছে। তারপরে আমাকে নিয়ে গেলো, নিয়ে বলতে থাকে যে পড়বি না ভালো কথা বললেই তো হয়, আর আমার উদ্দেশ্য ছিল কি যে মেয়েটাকে পাবো না তো পড়বো কেন,
মেয়েটাকে যেহেতু পাবো না জীবনে সুতরাং না পড়ে কি হবে ঢাকায় চলে যায়,
ঢাকায় চলে যায়
যেদিকে দু চোখ যায়
যেদিকে দু চোখ যায়।
এইরকম ইমোশন আমাদের শিশুবেলাতে অনেকেরই থাকে, বাট এই ইমোশনটা অনেক ভুল, সেটা আমাদের যাহা বলিব সত্য বলিব কিংবা হ্যালো ইট নাইট 20 তে বারবার আমরা প্রমাণ করেছি। যাই হোক,
তারপর আমাকে বলতে পড়বি না তোকে একটা কাজে দিই, আমি কিসের কাজ, তুই দর্জির কাজে যা মানে দর্জি আর কি। পরে আমি তিন দিন গেছি, মানে ওই জায়গায় ভালো লাগে না, মানে এরকম যে বড় বড় লোক আসে না আমার কাছে কিরকম লাগে, আমার তো ছেলেরা ব্যাগ নিয়ে যায় আমি কেন পড়বো না, ওদের দেখে আমার খুব খারাপ লাগে। পরে আমি আমার বাসায় ব্রেক করে কই যে আমি তো আবার স্কুলে ভর্তি হবো। পরে আমার আম্মু বলে কি স্কুলে ভর্তি হওয়া দরকার না, তো ভর্তি আসছ তুই স্কুলে চলে যা আর কোনো সমস্যা হইবো না। পরে স্কুলে চলে গেছি, ম্যাডাম জিজ্ঞেস করতেছে তুমি এতদিন পরে আবার স্কুলে আসলা, আমি কি ম্যাডাম আমার একটা সমস্যা ছিল তো মানে কোনো একরকম আর কি একটা মিথ্যা কথা বলে ফেললাম, মিথ্যা কথা বলে আবার ক্লাস শুরু করলাম। এভাবে ক্লাস সেভেনও গেল, ক্লাস এইট, এইট ওঠার পরে ম্যাডাম বলতেছে কি প্রথম থেকে কিন্তু ছাত্র বাছাই করা হয়েছে মানে খারাপ ভালো কারা খারাপ, প্রথম থেকে বাছাই করার পরে আমি কিন্তু বাছাইয়ের মধ্যে ছিলাম না, আমি যেহেতু সেভেনে যেতাম না সেভেনে পুরো বিষয় ফিল মানে এরকম অবস্থা, বারোটাকে ফিল করছি আমি। বাজারে বলতেছে কি তোমাকে নেক্সট এইটে ভর্তি করা যাবে না, ম্যাডামটা ছিল খুবই করা, বাজারে বলতেছে কি তোমাকে আর ভর্তি করা যাবে না। আমি কই ম্যাডাম দেখেন এরকম অবস্থা, আমি বলছি তো পাঁচ দিন ফিল করবো না, আর আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন। ম্যাডাম বললেন কি না তোমাকে দেওয়া যাবে না, আর আমার আম্মুকে নিয়ে গেছি, আম্মু খুব রিকোয়েস্ট করার পরে আবার একটা সুযোগটা দেওয়া হয়েছে। পরে আবার ক্লাস এইট, ক্লাস এইটের পরে তিন চার মাস মনে হয় ভালো রেখে আবার স্কুলে গেছি। যাওয়ার পরে আরেকদিন শীতের সময় গেছিল ভাই, এইদিকে শীতের সময় এইদিকে একটা ওয়াচ ছিল আর কি আমাদের বাসির পাশে একটা ওয়াচ দূরে, ওই জায়গায় আমি আমার চাচাতো ভাই আমার একটা ফ্রেন্ড আসছিল ওকে নিয়ে গেছিলাম ওয়াচ শুনতে। ওই যে বিভিন্ন মেলায় বসে, ওই মেলা যাওয়ার পরে একটা মেয়ে চুরি কিন্তু হয়েছে আর কি, মানে আমার অবস্থা ছিল মেয়েটা দেখে, বাট আমি যে সময় যাই সেই সময় মেয়েটা আমার সাথে দুষ্কাইছিল, দুষ করার পরে মানে মেয়েটা বলতেছে কি ওর থেকে দেখছে সব দিকে চলতে পারেন না। আমি কই আমার কি দোষ, আপনার তো দোষ, আমি ফোন টিপতে আছি। পরে বলতেছে কি আমি কই যা চল পলো করে দিলে কই যা
ফোন টেপা, ফোন টেপা নিয়ে একটা কথা বলতে চাই প্রিয় শ্রোতা, সবাইকে অ্যাটেনশন, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের ব্যক্তি জীবনে ফোন নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি, বিশেষ করে রাস্তা পার হই বা যখন যে কাজ করি, ইভেন ইদানিং এখন আগে শুনেছি যারা স্মোক করেন তারা নাকি ওয়াশরুমে গিয়ে স্মোক না করলে নাকি তাদের বাথরুম হয় না, যদিও বিষয়টি খুবই জঘন্য একটা বিষয় রুচির দিক থেকেও একটা ওকে বাই দ্য ওয়ে। কিন্তু এখন শুনছি যে আমাদের ওয়াইফাই যখন বাসাতে লাগানো হয় তখন দেখা যায় যে ওয়াশরুমে আগে ওয়াইফাই নেটওয়ার্ক আছে কিনা, মানে আমরা ওয়াশরুমে বসে বসে আমরা ওয়াইফাই ইউজ করি, মানে আমাদের মানে দৈনন্দিন জীবনটা ধীরে ধীরে আমরা এত বেশি টেকনোলজি বেস হয়ে গিয়েছি, সবকিছু একটা ব্যালেন্স থাকা উচিত। হ্যাঁ মাঝে মাঝে যে আমিও করি না তা কিন্তু না, করছি, কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত যে এই টেকনোলজি যাতে আমার জীবনটাকে দুর্বিষহ করে না ফেলে। রাস্তা পার হচ্ছি তখনও মোবাইল ফোন টিপছি, এই কথাগুলো এই কারণে বললাম যে আমি মাঝে মাঝে বাইক চালাই এবং আমি দেখি আমার কেস মানে আমার সামনে যারা পড়ে ম্যাক্সিমাম সময় আমি যেটা দেখি সেটা হলো যে উনি মোবাইল ফোন টিপতেছিলেন এবং উনি দেখতেছিলেন না। আপনারা দেখবেন যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে আমাদের সাধারণ মানুষদের প্রতিক্রিয়া হয় সঙ্গে সঙ্গে যিনি অ্যাক্সিডেন্টটা করেছেন বাস ট্রাক কিংবা হচ্ছে হলো বাইক যেটাই হোক না কেন যে যানবাহনটা থাকে সেই যানবাহনটা কে চালিয়েছে যানবাহনের দিকে ধেয়ে যান এবং ধরে নেন উনি অপরাধী। কিন্তু অনেক কেস থাকে হয়তো বা দু একজন থাকেন এরকম অপরাধী, আমি অস্বীকার করছি না যে হ্যাঁ অনেকে ঠিক মতো চালান না তারা অপরাধী, কিন্তু আমরা 100% ধরে নেই যিনি যানবাহনটা চালাচ্ছিলেন তিনি অপরাধী। কিন্তু এরকম অনেক কেস থাকে যে এই পথচারী তার নিজের ভুলের কারণে তিনি একটা অ্যাক্সিডেন্টের শিকার হলেন। আমরা সেটা জাস্টিফিকেশনে যাই না, আপনাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করবো আমরা কি অ্যাক্সিডেন্ট পর্যন্ত যেতে চাই না, অন্তত মোবাইল ফোন রাস্তা পারাপারের সময় ব্যবহার করবেন না। আমার সামনে ম্যাক্সিমাম কেস আমি দেখেছি উল্টাপাল্টা কিছু একটা হতে যাচ্ছে তখনই দেখে তিনি মোবাইল ফোন ইউজ করতেছিলেন এবং আমি অনেক সময় শাউট করি চিল্লিয়ে উঠি এবং সে এতটাই বেশি মগ্ন থাকে যে ওই মোবাইল ফোন থেকে মাথা তুলে আমার দিকে যে তাকিয়ে আমার সঙ্গে কথার প্রতিবাদ করবে সে সময়টুকু তার থাকে না। ভেরি ইন্টারেস্টিং, আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে এখন আমাদের সচেতন হওয়া উচিত। তো ধূস খাওয়া বিষয়টা মানে হচ্ছে ধাক্কা খাওয়া, আপনি ধাক্কা খাওয়ার বিষয়টা নিয়ে আপনি আমাকে বলছিলেন বলে আমার মনে পড়ে গেল, খুবই সেন্সিটিভ একটা বিষয়। ওকে, আমরা প্রিয় শ্রোতা 5 মিনিটের বিরতি নিচ্ছি, আর ফাঁকে আপনাদেরকে বলছি যারা জেবিএসবিতে আসতে চান নিজের জীবনের অপ্রিয় সত্য কনফেস করবার জন্য তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282, আমি আরো একবার বলছি 0961389282। ফোন করার পরে আপনার সেল নাম্বারটি অবশ্যই স্পষ্টভাবে উচ্চারণ করবেন যাতে করে আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি। ফিরে আসছি ঠিক রাত 12টায়।
Royal Tiger Drink presents Jaha Bolibo Sotto Bolibo Recharge Yourself.
Amre je khante chila tar por
tar pore ki holo
হ্যাঁ তারপর কোথা থেকে চলো মেয়েটাকে ফলো করি, পরে মেয়েটা
মেয়েটাকে ফলো করে কে বললো?
আমি বললাম
মেয়েটাকে বললেন
ওই মানে আমার ফ্রেন্ডকে,
ফ্রেন্ড ছিল একজন।
হ্যাঁ ওকে, চল মেয়েটাকে ফলো করি, মানে মেয়েটা শুনছে আর কি এরকম তার কাছে। পরে মেয়েটা বলতেছে কি তা ক আমাকে ফলো করে কি হইব, তার মেয়েটা ওই কোশ্চেনটা করে বলছে আমাকে,
এটা উত্তর দিলে আমাকে ফলো করে কি হবে?
হ্যাঁ আমি না ফলো করি দেখা যাক কি হয়। পরে মনে হয় মেয়েটা সম্ভবত ভাই ছিল লগে, পরে মনে হয় ভাইটা নিয়ে গেছে ছোট ভাই। তারপর মেলা যাওয়ার পরে মেয়েটা চুরি দেখতেছে আর কি, চুরি কিনবো তাহলে আমি আমার ফ্রেন্ড একটা সারাত্ত ভাই ছোট সারাত্ত ভাই ওরকে ফাড়াই আমার ফ্রেন্ড নিয়ে গিয়ে বলতেছে কি চল চুরি কিনবো আমি। পরে মেয়েটা বলতেছে কি আপনি কিসের জন্য চুরি কিনবেন, খাওয়ার জন্য? আমি তো না মানে
নিয়ে গেছি একাই ছিল।
হ্যাঁ মেয়েটা একাই ছিল আর ছোট ভাই ছিল ভাই।
ওকে,
হ্যাঁ মেয়েটা বলতেছে আপনি কার জন্য চুরি কিনবেন, আমি বলবো যে তোমার জন্য।
আপনি বলে ফেলেছেন?
হ্যাঁ ডাইরেক্ট বলে ফেলেছি।
তখন আপনার লেখাপড়া বন্ধ?
না লেখাপড়া তখন স্টার্টে আছে, আমি ক্লাস 8 এ ছিলাম
তখন, ক্লাস 8 এ পড়ি মানে মাঝখানে ব্রেক দিয়ে আপনি আবার শুরু করেছেন।
হ্যাঁ তারপরে মেয়েটা বলতেছে যে তোমার জন্য। পরে মেয়েটা বলতেছে কি আমার জন্য মানে আমার জন্য তো আমি চুরি কিনতেছি, আপনি কি সেই জন্য আবার? আমি কো না। পরে মেয়েটা বলতেছে কি আপনি যদি পারেন তাহলে গড়িটা কিনান তো, মানে ভাই গড়িটার দাম ছিল মনে হয় 300-400 টাকা। মেয়েটা বলতেছে কি আপনি যদি পারেন তাহলে গড়িটা কিনান তো। আমি ডাইরেক্ট সরাসরি গড়িটাকে বললাম কি ভাই গড়িটা দেন তো বাজারে, মানে মেয়েটা মানে অবাকটা গেছে, মানে গড়িটা নিয়ে মেয়েটার হাতে দুটো গড়িটা আটে লাগাই দিয়ে দিছি। তারপরে মেয়েটা বলতেছে কি আপনাকে ভালো লাগছে, মানে এরকম যে আপনাকে ভালো লাগছে বলে ফেলছি ওটা। আমি তোমার নাম্বারটা দেওয়া যাবো, আমি তো ফোন ইউজ করি না, আমার বাসায় ফোন ইউজ করে ওই নাম্বারটা নিতে পারো, তোমার নাম্বারটা দেবো। আমার বলতেছে আমি বলতেছি কি না তোমার নাম্বারটা দাও, কারণ আমি জানি যদি আমার নাম্বারটা দেয় তাহলে কোনোদিন কল দিবে না, কারণ আমার দরকার হচ্ছে মেয়েটার নাম্বার। পরে মেয়েটা বাসার নাম্বারটা দিল, তারপর আমি বাসায় এসে তারপরে আমি মেয়েটাকে কল দিলাম, তো মেয়েটা ধরে নাই 10 কিলোমিটার মা। তো বলতেছে কি ক খাকে চাই, ও মেয়েটার নাম ছিল ভাইয়া রূপা।
আচ্ছা
হ্যাঁ আমি বলছি রূপাকে দেন, ক রূপা নামে তো কেউ নাই। আমি কই মনে মনে কই নাম্বারটা কি বোয়া দিল, আমি কই আবার ট্রাই করে দেখি তো কটা কাটে দেওয়া হয়েছে। আবার কল দিয়েছি আমি কই আচ্ছা আন্টি রূপাকে আসতে দেন তো। পরে বলতেছে কি ক তুমি নাম্বারটা কার কাছ থেকে পাইছো, আমি কই রূপার কাছ থেকে। কোথা কো বাবা তুমি ওই নাম্বার আর কল দিও না, হ্যাঁ ওইটা রং নাম্বার, আমি যাক ফোনটা কাটিয়ে দিলাম, কিন্তু মনে হয় রং নাম্বার হইতেও পারে। দেখ পরে সকালবেলা আবার আমাদের এই নাম্বারটাকে মিস কল দেওয়া হয়েছে, কল দিলাম ব্রেক করলাম, ব্রেক করার পরে মেয়েটাই ধরলো, বলতেছে কি আপনি কি রাত্রেবেলা কল
দিলেন? নাম ছিল রূপা।
রূপা হ্যাঁ বলতেছে কি আপনি কি রাত্রেবেলা কল দিয়েছিলেন? আমি বলি হ্যাঁ রাত্রেবেলা কল দিয়েছিলাম। আমি রাত্রেবেলা কল দিলাম কেন? আমি বলছি না আমি মিস কল দেবো, আজ পর্যন্ত আপনি কল দেবেন না। আমি কই না তোমার কথা মনে পড়ছে তো তাই। পরে বলতেছে কি আচ্ছা যাক দিছো কি করো, আমি কই এই বসে রয়েছি।
একটা বিষয় কি খেয়াল করেছেন আপনি আপনার ক্ষেত্রে ওই বয়স পর্যন্ত এই যে বেশ কয়েকটা মেয়েলি কেস আমরা যেটা দেখতেছি আপনি আপনার বয়ন অনুযায়ী, এর আগে একটা মেয়ের জন্য আপনি স্কুল ছেড়ে চলে গেলেন, সেখান থেকে ফিরে আসলেন, আরেকটা মেয়েকে ভাল লাগে না এই কারণে আপনি লেখাপড়া বাদ দিয়ে দিলেন, আরেকটা মেয়ের পিছনে আপনি ক্লাস সেভেনে থাকা অবস্থাতেই এই যে রূপার পিছনে আপনি ঘুরছেন, ক্লাস সেভেন আর নাইনে তখন এইটে, এই এত অল্প বয়সে একটার পর একটা মেয়ের সাথে এভাবে জড়িয়ে যাওয়া, ভালো লাগাটা তৈরি হওয়া, এটা এই বয়সে কিছুটা আনইউজুয়াল না? কিছুটা মানে মনে হয় না যে মানে অ্যাডজাস্ট করার মতো না, ইম্যাচিউর মানে অল্প বয়সে পেকে যাওয়া, এরকম একটা বিষয় না? এটা কি আপনার সব ফ্রেন্ডে এরকমই ছিল?
না না না, সব ফ্রেন্ড বলতে গেলে এরকম
আপনি ছিলেন সব এদের মধ্যে এরকম?
হ্যাঁ আমি ছিলাম, মানে ভালো লাগতো
কিন্তু এগুলো নিয়ে আপনার সামনে কোশ্চেন তৈরি হতো না যে এই বয়সে এগুলো করা ঠিক না বা এদের সাথে এভাবে একটা মেয়ে,
মানে এরকম যে একা যে থাকতাম মাঝে মাঝে কোশ্চেন তৈরি হইতো কি যে একটা মেয়ে যে আমাকে ধোকা দিছে অন্য কিছু দিতে পারে, আমি আর এরকম জানে জানবো না, কিন্তু মাঝে মাঝে এরকম ভালো লাগতো, ভালো লাগার পরে এরকম হয়ে যেত,
মানে অটোমেটিক্যালি ভালো লাগা তৈরি হতো, আবেগ জিনিসটা চলে আসতো। ওকে ঠিক আছে, তারপর
সরবার কল তারপর আমি বলতো কি করো, আমি এই বসে রয়েছি, আমি কই তুমি কি করো, কয়েন দাঁড়ায় রয়েছি, পরে বলতো কি কিছুক্ষণ পরে তুমি একটা কাজ করো আমাদের বাসায় এদিকে আসবা, আমি কই কেন, আসো না দেখা করি, আমি কই একবারই তুমি দেখা করবা, পরে আসতে দেখা করতাম গেলাম, ও মনে হচ্ছে আদার তুমনকে নিয়ে আসছিল, আসার পরে ও ছাড়া তুমন বলতো কি আমার নামটা জিজ্ঞেস করতে, তোমার নামটা কি, আমি কই আমার নাম ও তো জানে, আমি প্রথম নামটা বলতে চাই নাই, যদি কোনো প্রবলেম হয় আমি কই ও জানে, বলতে দেখি কেন তোমার নামটা বলো, আমি বললাম যে আমার নাম নিজাম, ক নামটা তো অনেক ভালো, তুমি কী করো, আমি লেখাপড়া করি, কিসে পড়ো, আমি কই ক্লাস এইটে, পরে আমি জিজ্ঞেস করলাম কি ওই ও ফ্রেন্ডকে আর কি আপনি লেখাপড়া করেন না, কয়া করি, আমি কিসে পড়েন, কোর সাথেই, আমি কই ওর সাথে লেখাপড়া, ওই জায়গায় কিন্তু মিথ্যা কথা বলছি, মেয়েটা ওর সাথে লেখাপড়া করতো না, বিয়ে হয়ে গেছে, মানে বলতে থেকে যে লেখাপড়া করে, আমি কই যাক তাহলে ওর কাছে সবকিছু শেয়ার করা যায় যেটুকু ফ্রেন্ড, পরে বলতে থেকে আমি কই ওকে খুব ভালো লাগছে, ওকে বিয়ে করবো, ওর কাছে বলে এসেছি এটা, বলতে থেকে করবো বাসায় মানবে, বিয়ে করলে ওকে, আমি হ্যাঁ মানবে, মানে আমার কথা কি বাসায়
রূপাকে বললেন আপনি ওকে বিয়ে করতে চান?
হ্যাঁ, রূপা বলতেছে কি তোমার বাসায় মানবে, আমি কোথায় মানবে, পরে আমি বলতেছি কি মানে ভাবতেছি কি যে বাসায় কিভাবে বলবো যে ওকে বিয়ে করে এই বয়সে, মানে সিম্পলি আমার কিরকম এরকম লাগছিল যে খারাপ, পরে এরকম যে একটা জঘন্য খুব জঘন্য একটা কাজ করছি ভাই, মানে কিরকম আমি ফাঁসি নিতে যাই, দেখে পাচ্ছি আরকি, মান্দার পরে ওই যাবেন গলা নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে দেখে সিলেন দিছে আরকি, সিলেন দেওয়ার পরে মতন যে হনে কি দেখে ফেলছি, দেখে ফেলার পরে আমার কি মনে হয় আব্বু মনে হয় সম্ভবত গিয়ে মনে হয় বাড়ি দিয়েছিল পিছন দিয়ে, বলতে পারি না, বাড়ি যাওয়ার পরে আমি পড়ে গেছি গা, মানে রশিটা আর গলা আমাদের বাঁচতে পারে নাই, ভেবে নেওয়ার সাথে পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে বলতেছে কি কেন এরকম করতে গেছিলি এরকম, আমি তো আব্বুর কাছে বলতে পারি না, কোনো জায়গা থেকে আমি চলে গেছি, মানে দুধ দিয়ে এক দুধ দিয়ে চলে গেছি যে থেকে, পরে আব্বু বলতেছে আমার পিছিয়ে দিতে দৌড়তেছে, মানে বলতেছে কি আমি আবার নিয়ে ফাঁসি নি, তারপর আমি আর কোনো কিছু করি নাই, রাত্রেবেলা ভাবছি এরকম কেন করলাম, মানে কেন করলাম, ভাবার পরে আবার পরের দিন গা বাসায় এদিন আসি নাই আমি, আবার সকালবেলা বাসায় আমু কান্ত বলতেছে তুই কোথায় ছিলি, মানে এরকম, পরে আমি বলছি কি আমি একটা মেয়েকে পছন্দ করতাম, মানে সব করে দিচ্ছে কি, পরে বলতেছে কি মেয়েটার নাম কি, পরে আমি বললাম মেয়েটার বাসা কোন জায়গায় ওইটাও বললাম, পরে বলতেছে কি সমস্যা নাই তাক পরে বিয়ে করা, মনে আমু বলছি সমস্যা নাই তাক, আমি জানি যে আম্মু যদি রাজি হয়ে যায় তাহলে আব্বু রাজি হইতে বেশি ভালো লাগবে না, হ্যাঁ তারপর এভাবে বলতে থাকি তাক, পরে থাকলো এভাবে আবার আমি ওর সাথে রিলেশন, মানে রিলেশন চালাই যেতেছি, বিয়ে তো পরে করতে পারবো যেহেতু একটা আশা দিছি, রিলেশন
চালাই
মা দিল আশাটা, রিলেশন চালাই যাওয়ার পরে একদিন মেয়েটার মা বলতেছে কি আমাকে দেখে ফেলছে আর কি, মেয়েটা আমার সাথে দেখা করতেছে।
একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে সবাইকে বলছি, এই কিশোর বয়সের প্রেম এখানে যে পরিমাণ ইমোশন থাকে এটা সত্যি সত্যি ভয়াবহ, যতটা মধুর হয় ততটাই বেশি ডেঞ্জারাস হয়, এবং এই সময় ফুল অফ ইমোশন যেটা যেটাকে বলে এটা যুক্তির ধার ধারণা রীতিমতো, ও কিন্তু ওই রকম একটা স্টেজে আছে, সুতরাং ওকে ওইভাবেই আপনারা চিন্তা করবেন যে কি করতে পারে, কি ভুলগুলো করতে পারে। হ্যাঁ তারপর,
হ্যাঁ তারপর মেয়েটা মানে মেয়েটা চলে যাবো, মেয়েটা মাকে মা আমাকে আজকে জিজ্ঞেস করতেছে আর কি রাস্তায় মা দিয়ে করে, বলতেছে কি তুমি আমাকে কিছুর জন্য আসো, আমি কই এদিকে ঘুরতাম আসি ভালো লাগে আমার, পরে মা বলতেছে কি দেখো তুমি এদিকে আসছো না, আমি কেন আসবো না, মানে মহিলাদের সামনে তো এরকম একটা কথা বলা যায় না, মানে মানুষের দেখলে মন্দ কবে মানে কি না কি ভাবে, পরে আমি আর কোনো কথা বলি না, পরে ওই জায়গায় একটা মানে মেয়ে ছিল ও খুব ভালো ছিল আর কি, ওই মেয়েটা বলতেছে কি আন্টি ও আপনার মেয়ের কাছে কোনোদিন আসে না, ও আসছে আমার কাছে, আমি কেন মনে মনে কি মানে ওই মেয়েটা কেন এই কথা বললো, ওর কি স্বার্থ, মানে মেয়েটা মা দিয়ে থাকে ওই কথা তুমি পরে আমি জিজ্ঞেস করলাম তুমি কথা বললো যেন আপনাকে বাঁচিয়ে দেওয়ার জন্য আমি আমাকে বাঁচিয়ে তোমার কি লাভ কো আমার বান্ধবী আমি তোমার বান্ধবী মানে বুঝতে পারলাম না আপনাকে আমার ভালো লাগে আমি তোমাকে আমার ভালো লাগে না তারপরে ওই কথা বলার পরে ওই মেয়েটা চলে গেল চলে যাওয়ার পরে মনে হয় ওর সাথে আর কোনোদিন দেখা হয় নাই আবার আমি একা আসতেছি ওই মানে মেয়েটার বাবা আবার আমাকে আটকেছে কি বাজারের মধ্যে আটকে আটকে বলতেছে কি তুমি আর এই জায়গায় আসবা না আমি ঘুরে আসবো মানে মেয়েটা বাবার লোক খারাপ ব্যাপার হয়ে গেল
হ্যাঁ
আমি বলতেছি যে জায়গায় আসে আমি ঘোরাফিরার জন্য মানে মেয়েটা বাবা মানে অন্যরকম গালা গেলি কথা পরে আমার আগে ঠিক আছে পরে আমি মেয়েটা বাবা কলা ধরে চিটারি
কলার ধরে ফেলাম কলার ধরে
কলা ধরে মানে দুই দিন চল মারলাম
এই বয়সটা আসলে খুব খারাপ একটা বয়স ইন এ সেন্স যদি এটার প্রপার ট্রিটমেন্ট না হয় কারণ যে সময়টা শিক্ষা গ্রহণ করার কথা যে সময়টা আদব কায়দা লেহাজ পারিবারিক মূল্যবোধে একটা শিশুর বড় হওয়ার কথা কিশোরের বড় হওয়ার কথা সেই সময়টাতে সে যদি এই ধরনের এক্সট্রিম লেভেলের বেয়াদবি করে ফেলে বাবা মাকে ব্ল্যাকমেইল করে একটা মেয়েকে বিয়ে করতে হবে যার যাকে লাভ করছে তার জন্য তার শাসন করতে গেলে মেয়ের বাবার গায়ে ভাবে হাত তুলবে মূল কথা হচ্ছে ওকে পারিবারিক ভাবে শাসন করার কোনো সুযোগ ছিল না কারণ বাবা মা ভয়ে থাকতো যে ওকে যদি উল্টাপাল্টা কিছু বলে ফেলি তাহলে ও ফাঁসি নিয়ে ফেলবে ওকে যদি উল্টাপাল্টা কিছু করি উল্টাপাল্টা মানে কি শাসন যদি করি তাহলে ও বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবে আপনি কি তখনও একটাই ছেলে
হ্যাঁ তখনও একটাই
মানে আর কোনো ভাই বোন
না একটা বোন আছে
ছোট একটা বোন হয়েছে তাহলে বুঝুন পরিবারের একটা মাত্র ছেলে বড় সন্তান এবং তাকে শাসন করা যাচ্ছে না শাসন করলে সে এরকম একটা কাজ করে ফেলবে এবং এটা আসলে এই শাসনের বিষয়টা আসলে খুব ছোটবেলা থেকেই শুরু করতে হয় খুব ছোটবেলা থেকে শুরু না করলে এই ধরনের ব্ল্যাকমেইলের কিন্তু সন্তানরা অনেক সময় বাবা মাকে করে এবং সেটা তাদের ভবিষ্যৎ যেমন ভালো হয় না পরিবারকেও তারা কষ্টে রাখে আচ্ছা তো করলেন এটা তারপর কি হলো
হ্যাঁ তারপর মানে ওদের জনমঙ্গল হয়ে গেল পর আমার বলতে হবে কি তুই একটা এরকম ছিলে তুই মুরব্বী মানুষের গায়ে হাত তুলিস তো আমি বলি না আমার তো কোনো দোষ না ও আমাকে এভাবে করার কথা বলছে আমার আগু ঠিক আছে আমি মারে দিচ্ছি পরে ওই জায়গায় একটা ছেলে ছিল মানে একটু গুন্ডা টাইপের আর কি ওরা বলতেছে কি কত রাজ্যের মধ্যে এরকম ভাঙ্গে পেলাম আমার কলার ধরেছে মানে কলার ধরে কাছে আছে মানে আমার আগু ঠিক আছে আমি ওর থেকে জাস্ট কুন্ডা বের করলাম আমি একটা আমি এভাবে বলছি ছিলেন যে আমার একটা সেকেন্ড সময় দিয়ে তো আমি মারলাম কোনো জাস্ট সুস্থ নেই তো একটা সেকেন্ড সময় দিই তো তুই কি করবি কর জাস্ট কুন্ডা পকেট থেকে বের করলাম আর যা বন্ধু বান্ধব সব একসাথে চলে গেল প্রায় 50-60 জন দলে হয়ে যাওয়ার পর মানে সবাই চিড়ে বেড়ে গেলো যত গুন্ডা ছিল মানে ছিল তো সবাই চিড়ে বেড়ে চলে গেলো পর আমাকে বলতেছে কি হয়েছে আমি কই এরকম এরকম তুই কাল থেকে থাকে ওই জায়গায় বেশি আসবি আমি কই সর সমস্যা নাই তোর আসবি আমার সাথে কোন তুই একা আসবি যখন তোর কোনো প্রবলেম হবে আমাকে কল দিব তখন চলে আসবো পরে দিন আমি আবার যাই তো মেয়েটা বাবা মনে হয় সম্ভবত হাতে মনে হয় কোনো লাঠি ছিল আর কি যা একটা রুল বলি ওটা নিয়ে আসছে মনে আমাকে মারার জন্য যখন আমাকে মানে সেখান থেকে মনে ভারী দিব এরকম অবস্থা তখন একটা এদিকে আমাকে সিনা ছিল আর কি মানে বন্ধু না বাস বড় ভাই থাকে আর কি এরকম পুরো উনি দেখে ছিলেন মাত্রে মারতে পরে উনি আর বাড়ি দেয় নাই পরে উনার নামে এরকম বিচার হয়েছে আর কি বিচার হয়েছে বলতে গেলে মানে ওই এলাকায় যে আমার এলাকায় জানো না আমি এরকম কাহিনী করতেছি আর এক এলাকা দিয়ে পরে আমার এলাকায় একজন মানে বড় ছিল আর কি ওনার কাছে কলাইছে যে তোমার এলাকা থেকে নিজের নামে একটা ছেলে ওই জায়গায় গিয়ে সমস্যা করে প্রতিদিনই যায় আর কি মেয়েকে ডিস্টার্ব করে পরে মেম্বারের কাছে মূলত বিচারটা আসছিল পরে মেম্বার আমাকে রাত্রেবেলা জিজ্ঞেস করতে হবে তুমি ওই জায়গায় যাও আমি তো না আমি তো যাই না মেম্বার আমার দাতা লাগতো আপনার ছেলের তো বয়স হয় নাই আমার মেয়ের তো মানে এরকম বয়স হয় নাই আম্মু বলতেছে কি সমস্যা নাই বয়স হলে অবশ্যই বিয়ে করাম আপনার মেয়েকে কোনোদিন বিয়ে দেন না পরে উনি বলছে বিয়ে দিবে না তারপরে ওনার মানে বাজার করতে থেকে আপনি ছেলে কাছে ফোনটা দেন আমার কাছে মনে সম্ভবত চাইছিল পরে আমি ফোনটা আনছি কথা কো বাবা মানে মেয়ে মা তো তুমি এদিকে আসো না তো মার সাথে না লাভ করছি তুমি এদিকে আসো না আসলে মানুষের খারাপ বলবে তো আমি নিজেও ভাবলাম যদি এদিকে যাই তো মানুষের খারাপ বলবে জাস্ট আর যাবো না কোনোদিন পরে আর কোনোদিন যাই না আমি প্রায় এক সপ্তাহ আগে যাই না পরে আগের দিন একটা মেয়ে গেছে একটা মিস করেছে ফোনে আমার মানে ওর বান্ধবী সম্ভবত দেওয়ার পরে আমি কলটা ব্রেক করি ব্রেক করার পরে কিন্তু ও কিন্তু ওর মার ফোনটা পাইতেছে না কারণ ওর কিন্তু আর ফোন দেয় না ফোন দিলেই আমার সাথে আলাপ করে ওর বান্ধবীর কাছে গিয়ে আমার নাম্বার ডেকে মিস কল দেওয়া হয়েছে মিস করতে পারে আমি কলটা ব্রেক করছি ব্রেক করার পরে বলতেছে কি আমি রূপা আমি কই হ্যাঁ বলো তুমি একটা কাজ করো তুমি কালকের ভিতরে আমাদের এদিকে আসো আমার বিয়েতে দিবে আমি তোমার বিয়ে দিয়ে দিবে মানে আমি হ্যাঁ তোমার বিয়ে দিবে মানে মানে মজা করছে আমি কি সমস্যা নেই বিয়ে দিয়ে দিব জানি বিয়ে দিবে না পরে বলতে দেখবি দিয়ে দিবি তুমি আসো সিরিয়াস পরে আমি এদিন এদিকে খেলে পাই গেছি তারপরে আমাকে একটা লাভ বেটার আর আপনার যে তেলের বোতল আছে না ভাই নারকেল তেলের ওইটা দিয়েছিল আর কি
নারকেল তেলের বোতল কেন দিয়েছে
বলতে পারি না মানে শুধু লাভ বেটার দেওয়া বলে পালো না
ওকে ওকে ঠিক আছে তারপর
হ্যাঁ তারপর ওইটা এখনো আছে বাসায় এখনো আছে
নারকেল তেলের বোতলটা
হ্যাঁ এখনো আছে আমি কাউকে দিই না ছোট পর একদিন ছিল যার কারণে আমি একদিন মানে ওকে মারছিলাম বেটার তোর কেন
ওর এক ধরনের মানে সামহাউ ইমোশনাল সিকনেস আছে এবং এই সিকনেসটা ওকে একটা বড় ধরনের ভুল বা অপরাধ করে, অপরাধ ঠিক বলবো না, অপরাধ তো আসলে জীবনের ক্ষেত্রে হয়, নিজের জীবনের ক্ষেত্রে হয়, কিন্তু ভুল থেকে আসলে অপরাধের সৃষ্টি হয়। এবং এই অপরাধটা আসলে শুধু ওর না, ওর পুরো ফ্যামিলি আমি বলবো, কারণ ওর টেন্ডেন্সিটা দেখেন ছোটবেলা থেকে মেয়েদের প্রতি এক ধরনের ভুল ইমোশনে সে আসক্ত হচ্ছে, ভুল ইমোশন। এবং ইট ইজ নট ফিজিক্যাল, এটা মেন্টাল, যেটা ফিজিক্যালের চেয়ে তো ভয়াবহ। একটা মানুষ যদি ফিজিক্যাল অ্যাট্রাকশনের দিকে থাকে, সেটাকে হয়তো কাউন্সিলিং করে বিভিন্ন রকমের ঔষধ দিয়ে, যেটা সাইকিয়াট্রিস্টরা করেন, সেটা থেকে ফিরিয়ে নিয়ে আসা যায়। কিন্তু যদি মেন্টালি সিকনেসের মধ্যে চলে যান, সেটা আরো বেশি ভয়াবহ। এ বিষয়ে ডক্টর তাজুল ইসলাম কথা বলবেন, তিনি আমাদের সঙ্গে স্ট্যান্ড বাই আছেন। জি, তারপর কি হলো? তেল বোতল সহ আপনাকে ল্যাব লেটার দিয়েছে, তারপর
এরকম লাভ করতো মা বাবা আমাকে জোর করে বিয়ে দিতেছে। আবার এটা কিভাবে সম্ভব এক সপ্তাহের ভিতরে বিয়ে দেওয়া? আমি ওইটাই বুঝতে পারতেছি না। আমার সাথে রিলেশন করার পরে এক সপ্তাহ হয় নাই তো বিয়ে দিতেছে। আমি বলছি কি, তোমাকে যে বিয়ে করবে ওকে মেরে ফেলবো, হ্যাঁ আমি মরে যাবো তোমাকে মেরে ফেলবো, কত মেয়েরা জীবনও পারবো না। ওই যে পারবো না যেহেতু বলছি ভাই, প্রায় দশটা ঘুমে পড়ি একবার আমি বলছি, আমি দশটা ঘুমে পড়ি। কারোর পরে মনে হয় চার দিন না পাঁচ দিন মানে বিছানা করতে পারিনি।
আচ্ছা,
হ্যাঁ তারপরে আব্বু বলতেছে কি কিছুদিন মানে পরে আম্মু বলতেছে কি যা হতো তো হয়ে গেছে। তারপর আমি কি করতাম, প্রতিদিনই কল দিতাম, আমার আশা কি ও ফিরে আসবই, বিয়ে হোক না কেবে ও ফিরে তো আসবই। কোনোদিন আর ফিরে আসলো না, মানে ওকে ছাড়া আমি থাকতেই পারতেছি না। পরে ওই দিনকে আমি ঘরের মাঝে ফাঁসি নিতে আবার
ফাঁসি নিলেন, মানে কি সত্যি ফাঁসি নিলেন নাকি বাবা?
হ্যাঁ ওই দিনে সত্যি সত্যি ফাঁসি নিছি।
ওকে,
বাইরে বসে ছিল দেখি ফেলছি। পরে মানে কুড়া লাইনে মানে দুই তিনটা বাড়িতে মানে কেউ একটা ছাড়ায় ভাঙার পরে মানে আমাকে টেঙ্গো ধরে রাঙ্গায় মানে রশিটা কাটা হয়েছে আর কি। মানে কাটার পর আমি কিছু বলতে পারি না, আমি মনে হয় সম্ভবত লাগিয়ে গেছিল আর কি। এরকম পরে মানে টাকা দিল, দেখতে চাই আমি এরকম করি, জাস্ট টাকা দিল। টাকা দেওয়ার পর আমি দেখেন এই সময় তো আমার ঘুমের লাগো ছিল, পরে এই টাকা নিয়ে আমি আবার ঢাকাই আসলাম। মানে একটা বন্ধু ছিল ওকে নিয়ে ঘোরাঘুরি করে ভালো লাগতেছে না, পরের দিন আবার বাসায় গেছি। বাসায় যাওয়ার পর বলতেছে কি জাস্ট সবকিছু তো দেখলি ঘুরে, আমি বুঝলাম যে সবকিছু আসলে তো দেখলাম ঘুরে, কেমন আসলে কিন্তু কিছু দিন জাস্ট লেখাপড়াটা একটু দিই মনোযোগ দিয়ে কি হয়। পরে আবার এই ক্লাস এইটাই লেখাপড়া আবার মন দিলাম, দু তিন মাস পরে পরীক্ষা, পরে মন দেওয়ার পরে মডেল টেস্ট পরীক্ষা হয় কিন্তু স্কুলে, ওই জায়গায় কিন্তু যে মানে মানে ফেল করেও কিন্তু দেওয়া হয় না মানে বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য। পরে মডেল টেস্ট পরীক্ষার মধ্যে হেলা হইলাম, মানে এক বিষয় মনে ক্রস ছিল বিজ্ঞানে, যে ম্যাডাম বলতেছে কি সমস্যা নেই বিজ্ঞানে, মানে ম্যাডামকে রিকোয়েস্ট করে বোর্ড পরীক্ষা দিলাম। ওই জায়গায় আমার পয়েন্ট ছিল 3.20 জিএসসিতে, তো জিএসসি দেওয়ার পরে পরীক্ষা পড়ার প্রতি একটা আগ্রহ গেছে না পড়বো আর কোনো সময় এরকম করবো না, মেয়েরা দেখলে আর এরকম ভালো লাগতো না। পরে আবার ক্লাস 9 আবার এই স্কুলে ভর্তি হলাম।
বিরতি শব্দ যেহেতু আমরা শুনতে পেয়েছি, আমাদেরকে বিরতি নিতেই হবে, এখান থেকে ফিরবো। চার মিনিটের বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। যাহা বলিব সত্য বলিবতে আপনি যদি কনফেস করতে চান নিজের জীবনের অপরাধগুলো, ভুলগুলো, এই অর্থে যে আপনার মতো ভুল সমাজের আর কেউ কখনো না করুক, তাহলে আপনি আসতে পারেন, নিজের নাম পরিচয় গোপন রেখেও আপনি কনফেস করতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আমাদেরকে ফোন করতে হবে, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। ফিরে আসছি ঠিক 4 মিনিট।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
www.facebook.com/kibriya.rj আমি আবারও বলছি www.facebook.com/ kebri.rj পেস্টি আছে আছে কিবরিয়া নামে প্রায় 14 লাখের কাছাকাছি আমার মেম্বার রয়েছে এখানে আপনারা চাইলে ওখানে লাইক দিয়ে যুক্ত হতে পারেন এবং ওখানে আমার ব্যক্তিগত আইডি লিংকও দেয়া থাকে ফিরে আসছি হ্যাঁ নিজাম আমরা যেখানটায় ছিলাম তারপর
যেখানে বিয়ে ভর্তি হওয়ার পরে আমার একটা ভাবি ছিল আর কি ভাই বলতে গেলে আগে বিয়ে হয়েছিল ঠিক আছে পরে ভাই মানে ডিভোর্স দিয়ে দিছিল ওনার নাম্বারটা আমার কাছে থাকে যায় ওনাকে আমি একদিন কল দিছি মানে উনি আমাকে কল দেয় মাঝে মাঝে ওনাকে আমি কল দিছি আমি বলতেছি কি পাতলেন করে যে আমার তো প্রেমিকা নাই একটা প্রেমিকা দেন মানে টাইম পাস করি পরে আমি বলতেছি কি আমার একটা মামাতো বোন আছে তুমি ওর নাম্বারটা নাও
কে বলে এটা
না ভাবি
আপনার ভাবি ওকে দেখেন আরেকটা রং সিদ্ধান্ত ওকে বলেন তারপর
হ্যাঁ তারপর বলতেছি কি কম একটা মানে মামাতো বোন আছে ওর নাম্বারটা দিছি তারপর আমি ওকে কল দিয়ে দুই তিন নালা পড়লাম তারপর বলতে আপনার নাম্বারটা পাঁচ দিন করে রেখে নেক্সট কোনো ভাবে মনে মেনে স্ক্রিন নিলাম আর কি তারপর ওর সাথে পাঁচ দিন নালা পড়ার পর ওকে সেদিন ওরা একটা বান্ধবী আছে ওর ফোন দিয়ে আমাকে মিস কল দেওয়া হয়েছে আমি সময় স্কুলে ছিলাম মিস কল দেওয়ার পরে আমি ব্যাক করি কলটা ব্যাক করার পরে মানে ও কথা বলে নাই কথা বলতে হয়েছে কি আমি যাকে বিয়ে করেছি বলতেছে কি ভাইয়া এটা কোন জায়গা আমি বলছি দেখেন আপু ওইটা ওই জায়গা আপনি কি পরে বলতেছে কি ক আমি চাঁদনি আমি কই আপনাকে আমি চিনি না জাস্ট আপনি নাম্বারটা পাঠিয়ে দিতে চাইছি আমার পরে বলতেছে কি কয়েক মানে চাইছি আপনি মেসেজ পাঠাচ্ছেন আমাকে আমি কই আপনাকে মেসেজ পাঠাবো কেন আপনার নাম্বারটা তো আমি জানি না পরে বলতেছে কি না আপনি মেসেজ পাঠাইছেন আমি নাম পাঠাইনি ওই জায়গার পরে আমি কোন কেটে দেওয়া হয়েছে বুঝলেন ওর সাথে কথা বলতে এরকম ভালো লাগতেছে না পরে আবার মিস করে দেওয়া হয়েছে আবার এই নাম্বারে পরে আমি ব্রেক করে বললাম কি যে দেখেন আপু বারে বারে বিরক্ত পাবেন আমি কাজ করতেছি পরে বলতেছে কি করি না আমি সুমায়া এই যে মামুত্তু বোন আমি সুমায়া আমি কই হ্যাঁ তুমি মানে তোমার বান্ধবীর কাছ থেকে মজা করছো নাকি আমার সাথে কয় মজা করছে আপনাদের কি কি করেন পরে আমি যাক কি করো ক ভাই ও কিন্তু মানে চাকরি করতো গান আছে হ্যাঁ বলতেছি কি ক আমি গান চাকরি করতেছি এখন আমি কই তুমি গান আছে চাকরি করো আই যাক গ্রামে চাকরি করো তো মানুষ আমি কি যা সমস্যা নাই আলাপ করেছি তিন দিন আলাপ করার পরে ও বলতেছে কি কত কম আমার ফোনটা নষ্ট হয়ে গেছে ফোনটা নষ্ট হয় নাই মানে আমার সাথে মনে প্রচারণা করছে বলতেছে কি তুমি আর এই নাম্বারে কল দিও না ওই নাম্বারে কল দিও একটা নাম্বার দিয়ে ওর বান্ধবী যে আলাপ করতে পারবো পরে ওই নাম্বারে কল দিয়ে দু তিন আলাপ করার পরে মনে হয় অফিস মনে হয় চেঞ্জ করে ফেলেছে আর কি দুজন দিয়ে চলে গেছে পরে আমি কল দিই ওর কাছে তো আর পাই না পরে চাঁদনিকে পাই ওই চাঁদনির সাথে মানে টাইম পাস করতে করতে এরকম সময় যায় যে সিরিয়াস রিলেশনশিপে জড়ায় যায় আমি হ্যাঁ জড়ায় যাওয়ার পরে আমি জিজ্ঞেস করি তোমার বাসা কোন জায়গায় ক আমার বাসা বাটি বাটি কোন জায়গায় ক এলঞ্জুরি
এলঞ্জুরি
হ্যাঁ আমি কই এলঞ্জুরি কোন জায়গায় ক ইতনা ইতনা থানার কি ভাই আমি কই আচ্ছা তোমার তোমার পরিবার কে কে আছে পরে বলতেছে কি আমরা পাঁচ বোন মানে ভাই নাই কেন আমি কই যাক ভালো পরে জিজ্ঞেস করি তোমার আব্বু কি করে পরে বলতেছে কি আর আব্বু আগে যে মাছের আড়তে ব্যবসা করে আর কি পরে বলতেছে কি কদিন দিয়ে করি কি করবো আমি তোমার সাথে গান চাকরি করবো পরে বলতেছে কি এখন তো গান লুক নেবে না তুমি একটা কাজ করো ঈদ ছিল মনে হয় বা এই 10 তারিখ মনে হয় ঈদ ছিল সামনে মাসে 10 তারিখ আমরা বিয়ে করবো এক মাস পরে ওর সাথে রিলেশন কিন্তু বেশি দিন হয় নাই আমার জাস্ট এক মাস রিলেশন করার পরে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে গেছি পরে বলতেছে কি তাহলে বিয়েটা কিভাবে করবো আমি কি তুমি একটা কাজ করো তুমি 10 তারিখ বেতন পাবো 10 তারিখ গান মাসে বলতেছে কি আমি 10 তারিখ গান মাসে বেতন পাবো তুমি ঢাকা আসবা আমাকে নিয়ে যাবা আমি কই আচ্ছা আমি ঢাকা আসবো তোমাকে নিয়ে যাবো পরে 10 তারিখ 9 তারিখ আমি বলছি কি আমি 9 তারিখ রাত্রে আসি তাহলে তোমাকে 10 তারিখ সকালে নিয়ে যেতে পারবো আর কি না তুমি একটা কাজ করো 10 তারিখ সকালে আসো রাত্রে নিয়ে যেতে পারবো জাস্ট ওইটাই ভুল হয়ে গেছিল যখন 10 তারিখ সকালে আসি ও বলতেছে কি আমি তো এখনো বেতন পাই নাই সন্ধ্যার পরে বেতন পাবো সন্ধ্যার পরে বেতন পাওয়ার পরে ওকে নিয়ে মানে দায়িত্ব হইব যাওয়ার হইব পুনঃ করে গেছি আমিও পুনঃ করে দিছি তারপরে দুজন আবার সিঞ্জিতে জাস্ট সিঞ্জি পাই গেছিলাম আর কি সিঞ্জি দেয় কিশোরগঞ্জ কিয়া মানে এরকম বিয়ে করলাম
বিয়ে করে ফেললে না
হ্যাঁ বিয়ে করে ফেলছি
ফ্যামিলিকে না জানি
ফ্যামিলিকে না জানি
ওর ফ্যামিলির কি অবস্থা ছিল না কিছু জানেন নাই
না কি জানি লোকই চিনি একমাত্র ও আমাকে চিনি একমাত্র
এটাই মানে ভুল হওয়ার আগে না অনেকগুলো আভাস থাকে যে এই জিনিসটা একটা ভুল হতে যাচ্ছে একটা ভুল হতে যাচ্ছে একটা অপরাধ হতে যাচ্ছে অনেকগুলো আভাস থাকে এবং আভাসগুলো যদি তখন ঠিক মতো না নেওয়া হয় সেটা যারা যদি কারেকশন না করা হয় নিজেদেরকে তাহলে ভুলটা আসলে একসময় বড় ধরনের অপরাধ হয়ে যায় সেটা ওর জীবনে হলো আমরা এরকম একটা কেস করতে পারছিলাম বাট রংলি অ্যাজিউম না করি আসলে বিয়েটা করে ফেলেছে তারপরেরটুকু দেখা যাক কি হয়। হ্যাঁ বলুন। তারপর
হ্যাঁ বিক্রি পেয়েছি, পরে আমি আম্মুকে কল দিলাম যে জানি আমি আব্বু কল ধরবো না, আম্মুকে কল দিই, পরে আম্মুকে কল দেওয়ার পর আম্মু কল ধরছিল আর কি। তারপরে বলতো দেখি কই তুই, আমি কই আমি বাসার কাছে আগে মণিপুর ঘাট, আমি উমুক উমুক মানে বিয়ে করে ফেলছি, বলে ফেলছি আমাকে মেয়েকে বিয়ে করে ফেলছি। পরে বলতো দেখি মেয়েটার নাম কি, আমি মেয়েটার নাম এরকম। পরে মেয়েটার নাম বলার পরে আমি বলতেছি কি, ও যেহেতু বিয়ে করে ফেলছিস অত রাত্রে বাসায় কিভাবে আসবি মানুষের দেখলে। তো আবার আমার প্রতি এরকম ছিল যে আমি যদি বলি যে কি দেবো ওইটা লাগবে কিন্তু ওইটা আমি দিবো আমাকে, আমি জানি। পরে বলতেছি কি যে করছিস তো করছিস, মানে করার পরে বলতেছি কি যে যাক এখন তুই কি করবি, আমি কখন কি করবো। পরে ওই মানে এখন এত চিন্তা ভাবনা করে লাভ নেই, যা করার তো করি আর কি। পরে বাসায় নিয়ে গেল, বাসায় নিয়ে যাওয়ার পরে মানে নিল কি করবো আমি, যেহেতু এরকম যে যাই না আরকি বলতে গেলে, মেয়েটা মানে সামাজিক দিক দিয়ে যায় না।
আচ্ছা ঠিক আছে। তারপর
হ্যাঁ তারপর মেয়েটাকে জিজ্ঞেস করলো তুমি এভাবে ছেলেকে বিয়ে করলে, ছেলেটা লেখাপড়া করে তুমি জানো কেন বিয়ে বুঝলা। মেয়েটা বলে কি আমাকে বলছে যে বিয়ে করবো, তারপরে ও আমার কাছে যাবে, ওইটা বলার পর আমি রাজি হইলো যে কোনোভাবে তো চলা যাইবো, কিন্তু আমার বাড়িতে কোনো বলতো না যে তুমি ঢাকা চলে যাও। কিন্তু আমাদের মানে এরকম অবস্থা যে সামাজিক দিক দিয়ে তো ভাই দেখতে হইবো সেটা, যে আমার আব্বু যেহেতু একটা রুজি করে, আমি যেহেতু মানে এরকম যে পড়াশোনা করতেছি, পড়াশোনা করছো সব দিক দিয়ে মিলে ছোট মনে পড়াশোনা করতেছে, আমি এটা বলছি যে আমি ঢাকা চলে যাবো, আমি এটা সমস্যা নয় তুমি চলে যাও যদি। কিন্তু মেয়েটা যেদিন ঢাকা চলে বলছি ওই দিন রাত্রে আমি খুব মানে খুবই কাঁদছি ভাই বলার বাইরে।
আপনাদের সঙ্গে থাকলো, আপনার সঙ্গে একই জায়গায় থাকলো, ও ফ্যামিলি থেকে যোগাযোগ করেনি পাঁচ দিনের মধ্যে?
পাঁচ দিনের মধ্যে মনে হয় দ্বিতীয় দিন ওর বাবা মনে হয় কল দিছিল। পরে বলতেছে কি আমি অফিসে আছি, পরে কল দেবো, পরে নেই আর জাস্ট ফোন অফ। পাঁচ দিনের মাথার পরে আবার চলে গেল। চলে যাওয়ার পর আমি ভাবলাম কি মনে হয় বলতে কি বোনের বাসা যাবে, ঠিক আছে বোনের বাসা আসে তবে টাকা বলতে কি আমি বোনের বাসা যাবো, মানে কাপড় চোপড় কিন্তু নিয়ে নেয় আর কি, আমি কাপড় চোপড় নিমু ওই দিকে আনমুগে আমি কিছু সমস্যা না যেতে পারো। আমি বলতে কি আমি বলতে কি আমি যাবো, ও বলে কি না তোমার যেতে পারো আমি একা যাবো। তো একা যাবো বলতে যেহেতু আমার কাছে খুব খারাপ লাগলো সেটা যে ওকে বিয়ে করলাম ও একা যাবো কেন। হ্যাঁ তারপরে একাই চলে আসলো, চলে আসার পরে আমি রাত্রেবেলা আবার ওকে কল দিলাম, কল দিয়ে বলতে কি দেখো তুমি যদি না আসো তাহলে আমি ঘুমের বড়ি কিনছি, ঘুমের বড়ি খাই পারলাম সত্যি সত্যি ঘুমের বড়ি কিনছিলাম ভাই, আবার দশটা ঘুমের বড়ি। হ্যাঁ ও বলতো কি তোমার ঘুমের বড়ি খাইতে হবো না, আমি চলে আসবো সকালেই, আমি শিউর আসবো তো শিউর আসবো। পরে আমি ঘুমের বড়ি মানে বাঁচা চলে তৈরি দিয়েছি যে ও আসলে আমি দেখাতে পারি যে মিথ্যা কোনো কিছু করি নাই। পরে মানে সকালে তো আসতে পারি নাই, জাস্ট দুপুর বেলা গেছে, যাওয়ার পরে আমি আগে এগুলো দেখাইছি। পরে এভাবে আর প্রায় তিন চার দিন গেল, তিন চার দিন যাওয়ার পরে থেকে মনে হচ্ছে যে ঝগড়া শুরু হয়ে গেল। আমি মামার কথা উঠতে বসি না, নিজের নিয়ে চলি, জাস্ট ওর কথা উঠতে বসতে এরকম চিন্তা তো আমি জীবনও করি নাই। ওকে বলে কি দেখো তোমার কথা আমি জীবনও শুনতে পারবো না, এরকম কথা অন্য কথা বলে আমি শুনতে পারবো, বলতে কি ওটা যদি না শুনতে পারো তাহলে আমি কিন্তু কোনো কিছু করে ফেলবো, তুমি কি করে ফেলবে। পরে বলে কি আমি চলে যাবো, আমি কথা তুমি চলে যাবা, ও কিন্তু আমি বলতে গেলে ওকে যে সময় মানে ও রাগ পাইতো ও কথাগুলো, তখন বলে যে আমি চলে যাবো, যখন বলে চলে যাবো তোর পাওয়া আমি কিন্তু দোষী ভাই, তোর পাওয়া দোষী আমি কেউ যাবো তুমি চলে যাবে না, কারণ আমি জানি আমার একটা এরকম তুমি চলে গেলে আমি আর আসবো না।
এটা আপনি ওকে পা ধরে?
হ্যাঁ ওর পা ধরে আমি কতবারই ভাই বলছি। হ্যাঁ ও বলে কি নাম চলে যাবো, ও পা ধরলে পরে আমি ওর কথা উঠতে বসি না, ওর কথা হচ্ছে কি আমি সারাদিন বাসায় থাকবো। হ্যাঁ সারা রাত বাসায় থাকবো, জাস্ট ওকে যে তুমি ঢাকা থেকে নিয়ে গেছি ওর কথা হচ্ছে এটা, আমার কথা হচ্ছে কি না জাস্ট তোমার সময় হলে আমি অবশ্যই বাসায় আসবো, আমার সময় হলে আমি অবশ্যই বাসায় আসবো, দরকার বলে বসে মিস দেবো তোমার কল দেবো আমি আসবো। ওর কথা হচ্ছে কি দরকার সারা বাসায় থাকতে হবে, জাস্ট আমি কয়েকদিন থাকলাম বাসায় এভাবে না, যাক যদি ভালো হয়। ওই সময় তো ভাই আমার ক্লাস নাই তো বা পড়াশোনা কিন্তু এভাবে অফ হয়ে গেছিল আবার। হ্যাঁ তারপরে ওর বাসায় থাকলাম, বাসায় থাকার পরে মানে বাসায় অল্প কোনো মানে ওই মার সাথে ঝগড়া হইতো, ছোট বোন যদি কোনো কিছু বলতো তাহলে ঝগড়া লাগিয়ে যেত, ঝগড়া লেগে গিয়ে রুমের ভিতরে রুম লাগাই হতো, তাহলে মানে মনে হচ্ছে যে ছোট বোনের সাথে কাজে লাগতো বেশিরভাগ। মানে আমি বলতাম যে ছোট বোন তোমার সাথে ছোট বোনের মতো নিয়ে তুমি এরকম করো কেন, পরে বলতো থেকে তোমার ছোট বোনের কি করে আমার সাথে, আমি তোমার সাথে কি করে আমি দেখি না, মানে যদি বলে যে ভাবি আমাকে এই জিনিসটা এনে দেন তার কোনো সময় দেবো না। ওনার কতছে কি মানে কোনো কাজ করবো নাই ভেবে আমি বলেছি যা তুমি এরকম কথা চাও এরকম কিরকম আমি মাসছি ওই জন্য মানে মামা কথা শুনি না আমি মানে শুধু ওর জন্য জাস্ট মানে ওকে যা বুঝাই আমি যাও তুমি এরকম করো না তবে ও এরকম করে পরে একদিন রাত্রেবেলা মনে হয় আপনার দুটা বাজে এই সময় ও বলতেছে কি আমার না কালকে বাসায় যাইতে ওর বাসার কথা মনে পড়ে গেছে আর কি আমি তোমার বাসায় যেতে কোনো যোগাযোগ নাই তুমি কিভাবে যাইবা পরে কো আমি কালকে যোগাযোগ করবো কিভাবে করবা আমার পুনটা খুলবো জাস্ট বা ওর পুনটা খোলার মানে সাথে সাথেই একটা ছেলে কল দিছে বললাম যে ছেলেটা কি ক আমার ফ্রেন্ড আমি তোমার ফ্রেন্ড তুমি কি আমাকে কোনোদিন বলো নাই মানে ছেলেটা ফোনটা বলতেছে কি ও তোমাকে একটা মেমোরি গিফট করছিলাম জাস্ট ওকে একটা পুন গিফট করছে একটা মেমোরি গিফট করছে মানে এগুলো ভালো আছে কিনা ওই তোমার কই আছে জিজ্ঞেস করতে ছেলেটা পরে ও তোমার
আপনি জানলেন কিভাবে
না লাস্ট উইকে বারে আসেন
লাউড স্পিকার শুনতেছেন
হ্যাঁ
ওকে
তারপরে আমি ওইগুলো শুনে পেলাম যে মেমোরি কথা ফোনের কথা আমি জিজ্ঞেস করলাম তোমাকে আসলে কি মেমোরি ফোন দিছিল পরে বলতেছে লোকে হ্যাঁ দিছিল আমার ফ্রেন্ড তাই দিছিল আমি কিন্তু আমার ফ্রেন্ড অবশ্যই মানে ফ্রেন্ডে তো দেয় ঠিক আছে যেহেতু দেয় কিন্তু তুমি আমার কাছে আগে তো বলো না কোনোদিন ও বলতে থাকি তুমি তো আমার কোনোদিন জিজ্ঞেস করো নাই আমি তোমাকে আমি কেন জিজ্ঞাসা করবো যে তোমার একটা ফ্রেন্ড দিছে ওর ফোনে তোমার নাম্বারটা সেভ করাল আমি তুমি বলতে থাকি কি না যে আসে আর কোনদিন কথা বলবো না নাম্বারটা ব্যাকলিস্টে পালা দিই সমস্যা না পালা দেবো আমি দেখ এটা নিয়ে সন্দেহ করা তো ঠিক না ব্যাকলিস্টে পালা দিল নাম্বারটা পালা তুমি কিছুদিন পর ভাই আরেকটা ছেলে কল দিল তারপরে বলতেছে কি কথা কই তুমি মানে সেটা ডাইরেক্ট মানে ফোনটা ছিল আমার কাছে আমি মানে কথা বলি না জাস্ট রিসিভ করে রাস্তাতে বাড়াই দিই বসে হয়েছি পরে বলতেছে চাঁদনি কই তুমি পরে আমি ডাইরেক্ট বললাম কি পরে বললাম যে চাঁদনি তো বিয়ে হয়ে গেছে ভাই আপনি ওই নাম্বারে ডিস্টার্ব করবেন না পরে ও সে থেকে বলতেছে কি হলো কি ক তুমি কি ডাইরেক্ট কে বলতেছে তুমি কি তখন আমি ভাই একটা মানে সর দিয়ে দিলাম আমি কথা বলতেছি জাস্ট ছেলের সাথে তুমি কেন কথা বলবো ছেলের সাথে তাকে আমার অপরাধ ভাই কোন
আপনি জিজ্ঞেস করলেন তাকে তারপর
তারপর মানে চাঁদনি ফোনটা আমার কাছ থেকে কেড়ে নিল ফোনটা আমার ফেলে দিল কেন আমি জেলটাকে জিজ্ঞেস করলাম মানে বললাম যে তুমি এই নাম্বারে কল দিল চাঁদনি তো বিয়ে হয়ে গেছে কেমনি কথা বললাম ও আমার কাছ থেকে ফোনটা নিয়ে মানে ছুটে ফেলে দিল ছুটে ফেলে দেওয়ার পর আমি নিজে ওটা টুকে এনে মানে একসাথে করে ওর কাছে দিচ্ছি
আমি
এভাবে বিয়ে করছি সবাই কিন্তু আশা করে না যে আমি এভাবে বিয়ে করি কোনোদিন মানে বলতেছে কি আব্বু বলতেছে দেখ যাই হোক না হোক আমার আম্মু আম্মু কিন্তু সব দিত আম্মু করে এমন কোন জিনিস বাদ নাই যে ওকে দিছে না যে আমি দেবো না তা দিছি তারপরেও মানে এইরকমই করতেছে পরে প্রতিদিন মানে এরকম প্রতিদিন এভাবে এক সপ্তাহ লাগাইছি ঝগড়া পরে একদিন ও বলতেছে কি ও বাসা চলে যাবো আমি বলছি এদিকে না দিবো না বা জাস্ট দিন বলার কথা সাথে সাথেই এরকম একটা কাজ করো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি কোনো সময় আসতে তা বললো মানে স্বীকার করবো না ও মানে ঘুরছিল ওই যে আমার পেশা পালানোর জন্য অনেকভাবে কিন্তু পেশা পালতে পারছে না আর আমার মানে এরকম যে চলে গেছে তো গেছে আর আমরা যাবো না বাসায় বলতে গেল কি চলে গেছে আর আমার দরকার নাই চলে গেছে আর আমার দরকার নাই কিন্তু মতন যে জাস্ট আমি দেখলাম কি আমার ছোট কাটো দোষ আমার ছোট বোনের ছিল যেমন যদি ওর একটু নপুর ছিল বলছিল কি ভাবি নপুরটা জেনে একটু ওর নপুরটা দিছিল দেওয়ার পরে মানে ও মনে হয় এক জায়গায় যাইবো না কি করবো নপুরটা দেওয়া তোমার পরে নপুরটা দিল না ঠিক আছে সিরে ফেলে দিল ছোট বোনে তো ওটা তো ঠিক না আমি যেটা সত্যি ওইটাই করতাম যদি আমি মনেছেন যে বইয়ের জন্য যদি বাড়ির কোনো কিছু বলতাম তাহলে আমার দোষ হ্যাঁ আবার যদি বইয়ের জন্য বাড়ির কিছু না বলতাম তাহলে আমার দোষ মানে দুই দিক দিয়ে মেন্টাল প্রেশার আছে বই বলতে হলে কি তোমার মারা তো কিছু বলবাই না তুমি না আমার আম্মু সারাদিন মনে যায় এরকম যে কাজে লাগিয়ে থাকতো কাউমা লাগিয়ে থাকতো মানে যে গ্রামের একটা এরকম পরিবেশ সারাদিনই মানে কাজে মানে এরকম দুষ্ট ছিল অবশ্যই বইও জাস্ট কিন্তু বেশি দুষ্ট ছিল ছোটটার মানে ছোট বোনটার ও বেশিরভাগ মানে কাজে রাখে থাকতো মানে বাসের বাড়ি দিটা মারতো মানে কাজে বলে শান্তি দেখাতে পারতো না তো ওর দোষ আছে জাস্ট একা তো দোষ কেউ না অনেক উদাহরণ দেওয়া বলছে আমি আর আসবো না তুমি ওকে দুটো দেখা করে দিয়ে দাও আমি বলছি কি দেখো তোমাকে আমি দুটো দেখা দিতে পারবো না তো কেন দিতে পারবে না আমি বল তোমার যে আমার যে বিয়ে হয়েছে কাবিন সেখানে নয় তো উনি বলতেছিল কি তুমি আমাকে বিয়ে করো তাহলে কি বুয়া বিয়ে করছিলি
ওটা আপনাকে জিজ্ঞেস করেছে
হ্যাঁ
ওকে
তারপরে আমাকে যে আমার সাথে আমাদের তুই ব্যবসা ওটা যাবো কার তাই মানে খারাপ বিশ্রী বাসাই জাস্ট মানে বিয়ে করছি ঠিক আছে কিন্তু জাস্ট আমি কাবিনে কাউকে নেই
তখন আপনার কেমন মনে করছে বিয়ে করে ভালো করেছে না খারাপ করেছে
হ্যাঁ তখন তো এটাই মনে হইতো বিয়ে করার পরে তো ভাবছি বিয়ে করে খারাপ করছি এখনো তো মানে ওইটাই ভাবি যে আসলে
মাত্র পাঁচ মিনিটের বিরতি, পাঁচ মিনিট পরই অনুষ্ঠানের শেষ ভাগে আমি ফিরব। যারা যাহা বলিব সত্য বলিব আসতে চান, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892।
Royal Tiger King presents Jaha Bolibo, Sabko Bolibo. Recharge yourself.
5 মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন নিজামের জীবনের অপ্রিয় সত্য। হ্যাঁ নিজাম, আমরা যেখানটায় ছিলাম তারপর
তারপর আপনার বলতে ছিল কি যে তুমি যে আমাকে বিয়ে করো না, দেখি চলো না কাজ করো। আমি কিনা চলো না তো করি না, তুমি তো বিয়ে করছেন, তাহলে কাজে নেই কাগজ কোথায়? আমি কই ওইটা কোথায় তুমি মতো জানো। আসলে কি ভাই জানেন, মানে যেই সময় বিয়ে করতে যাই, তুমি বিয়ে করার পূর্বে যে পুজোর মধ্যে বিয়ে করা দিবি, উনি বলতে ছিল কি তোমাদের তো বয়স হয় নাই, তাহলে কাজে নেই কাজ করা যাবে না। হ্যাঁ তুমি এখন একটা কাজ করতে পারো, বিয়ে করতে পারো, তুমি যে সময় বয়স হবে তারপর তুমি কাজ করতে পারো। পরে এভাবে জাস্ট বিয়েটা হলো। ওর কাছে তো মতন যে আমি তার স্বামী তার কোনো প্রমাণ নাই, জাস্ট ওটা কিন্তু প্রমাণ। ও বলতে হলো কি ক, আমি জাস্ট কোনোদিন আসবো না, কিন্তু তোমার তুমি যদি কোনোদিন আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করো তাহলে ওই দিন আসবো। আমি কি তুমি ওই দিন আসে কি করবা, তোমার তো কোনো প্রমাণ নাই, জাস্ট তুমি আমার স্ত্রী ক, মানুষ এটা জানে। মানুষ ওইটাও জানে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, তুমি চলে গেছো, ওটা যদি বলবে তখন ও ভাবে কি ক না, তাহলে তুমি একটা কাজ করো, তুমি সে দেখা করো। আমি কিভাবে তুমি কামরা আসো, তোমার সাথে আমি আবার দেখা করবো। জাস্ট আমি বাড়িতে বললে কি যে মানে দেখা করবো কি, মানে বাড়িতে বলে কি আমি দেখা করবো সেদিকে, বাড়িতে বলে কি তুই যাস তাহলে বিপদে পড়বি, যাস না। মানে বাড়ি থেকে না করে আমি যাই না, জাস্ট কতবারই ও বলে যে দেখা করার জন্য আমি যাই না। যদি মানে এখন ওকে তুমি বিশ্বাস নাই আর, জাস্ট যেহেতু ওকে অত বড় বিশ্বাস করলাম, যদি বিশ্বাস করে একবার শুরু হয়ে গেছে আর ওই জায়গায় যাওয়া যায় না। ওর সাথে মানে রিলেশন ব্রেকআপ মানে বলতে গেলে এরকমই, এই বোন তো এইভাবেই আছে। থাকার পরে আমি আবার স্কুলে যাওয়া শুরু করি, আমার নানি কিন্তু আমি ফেল করছি আবার, বলতে গেলে পাঁচ বিষয় মনে হয় ক্রস করেছিলাম।
পাঁচ বিষয় ক্রস করলেন কোন ক্লাসে থাকা অবস্থায়?
ক্লাস নাইনে।
ক্লাস নাইনে থাকা অবস্থায়, মানে আপনি ক্লাস টেনে উঠলেন না?
মানে উঠছি আবার, আবার মাকে নিয়ে রিকোয়েস্ট করে, জাস্ট স্কুলে কিন্তু কেউ জানে না যে আমি বিয়ে করেছি। কিন্তু আমার অনেক মানে
মাকে নিয়ে গিয়ে রিকোয়েস্ট করে স্কুলে, তারপর আপনাকে ক্লাস টেনে তুলে দিয়েছে।
ক্লাস টেনে তুলে দিয়েছে।
আচ্ছা, এটা আরেকটা বড় অন্যায়, মানে অন্যায় আসলে সমাজে পরিবারে সব জায়গাতেই হচ্ছে আর কি। যাই হোক বলেন, তারপর?
তারপর আমি আবার মানে স্কুলে ভর্তি হওয়ার জন্য খুব মানে চেষ্টা করতে দিই, জাস্ট ও চলে গেছে কি হয়েছে, আমি আবার লাইফটাকে সেটেল করতে পারি কিনা, চিন্তা করে আম্মুকে নিয়ে আবার স্কুলে এলাম। আবার আম্মু বলছি সমস্যা না, তুই স্কুলে পড়বি, আমার কোনো বিষয় নেই, তুই যে পড়তে চাস তাকে পড়াম। আবার গিয়ে মানে ম্যাডাম অনেক জিজ্ঞেস করতে হয়েছিল ওই সময়। হ্যাঁ, ভর্তি হওয়ার পর আবার স্কুলে নিয়মিত যাওয়া শুরু করি, মনে হয় দশ দিন বা এরকমই যে দশ দিন গেলে আর মতন বিশ দিন যাবো না, সপ্তাহে দিন যাবো আর যাবো না, মাসে দুই দিন আর যেতাম না। তো করে এইভাবে চলতে থাকে নিয়মিত, মানে যে ম্যাডাম ক্লাস ম্যাডামটা ছিল খুবই মানে করা, যদি তিন দিন এক লাগা প্রেজেন্ট অ্যাবসেন্ট থাকে তাহলে নামটা কেটে দেয়।
ওকে,
হ্যাঁ মানে ওই কথা শুনলে আমি কি করি, প্রথম দিন যাবো আর দুই দিন যাবো না, পরের দিন আবার যাবো আবার দুই দিন যাবো না, জাস্ট এটা তিন দিন একবার না হয়।
পারিবারিক এই অশান্তির মধ্যে পড়াশোনার সময় পেতেন?
হ্যাঁ পড়াশোনার সময় তো আসলে কি জানেন পেতাম না, কিন্তু নিজেকে সময় করে নিতে হইতো। হ্যাঁ নিতে হইতো এইভাবেই যে বাসায় পড়ার বই যদি মানে কোনো কিছু বলি তাহলে মতন যে মানে ওই বই কথা চলে আসে, মানে বই কথা চলে আসে তা আমার পড়া আসে না, বই মুক্ত হয়ে যায়। আমি কতবার বই ছিঁড়ে ফেলে দিছি,
বই টানতে ছিঁড়ে ফেলেছেন?
হ্যাঁ
পরে
বলে গেছে যে বাড়ি কি পড়িস তাহলে যাবো, আমি বালাটা কিন্তু পড়ি এখন, জাস্ট এরকম যে তিন দিন কিন্তু আমি এক টাকায় দিয়ে পড়ি না, জাস্ট দুদিন করি একদিন দিই, ম্যাডাম এটা না বুঝতে পারে
মানে ক্লাস করেন না?
না একদিন করি।
ক্লাস না করে কি করতেন?
এই ঘোরাঘুরি, জাস্ট আমার যে আপনার বড় বড় নেতার লোকে থাকতাম এখনো থাকি, তারপর আবার এভাবে ক্লাস টেন তো চলতে আসে আমার চলাকালীন মনে হয় কিছুদিন আগে, জাস্ট এখন আমি সাথে এই সম্পর্কে ইনভলভ আছি গেলে এখন আমি না আমার একটা ফ্রেন্ড আর কি ওর সাথে সম্পর্ক করে, জাস্ট আমি করতাম বলছি কি তুমি একটা ছেলের সাথে অভিনয় করো, তুমি কি অভিনয় পারবো করতে? হ্যাঁ পারবো। আমি এটা নাম হচ্ছে সালমা, ঠিক আছে ক্লাস নাইনে পড়াশোনা করি এবার, মানে আমাকে দেখে ভালো লাগছে, আমার ভালো লাগছে। পরে ও জাস্ট নাম্বার টেনে এরকম হয়ে গেছে, আমি বলছি তুমি একটা ছেলের সাথে মানে আমার কাছে ওই ছেলেটাকে ঢুকা দেবো।
না আপনি আপনার ওয়াইফের সাথে কি তখন আপনার ডিভোর্স হয়ে গেছে নাকি? ওয়াইফ
ডিভোর্স হয় না, এখনো তো হয় না, এভাবেই আছে।
ওকে, তারপর হলো কি হলো শুনি?
হ্যাঁ তারপর মানে জাস্ট আরেকটা মেয়ে জাস্ট সালমা নাম, হ্যাঁ ওর সাথে আমার এরকম যে সম্পর্ক, জাস্ট প্রথম আমি ওইটা কিন্তু রং নাম্বার বলতে গেলে আমার একটা বাড়ির পাশে একজন মানে একই সালাই তো আর কি, জাস্ট একদিক থেকে দেখলাম একটা পোস্টিং দিল কি যে এই নাম্বারে কল দিলে মানে মেয়েদের পাওয়া যায়। বললাম কি দেখ সার দিন এই নাম্বারটা কল দিই, কল ধরে দেখলাম কি যে আসলে মেয়ে কল ধরে। মেয়ে কল ধরার পর আমি প্রথম দিন আলাপ করছি মেয়েটা মানে ভালো লাগছে, দ্বিতীয় দিন আলাপ করার পর মেয়েটা বলতেছিল কি যে ভাই আপনার আমার নাম্বারটা পাইছি কোথা থেকে। তখন আমি বললাম যে তোমার নাম্বারটা ফেসবুক থেকে পাইছি, যখন তোমাকে কেউ মনে হয় খারাপ তোমার কোনো কেউ খারাপ পাওয়া যায় কি তোমার নাম্বারটা ফেসবুকে দিছে। মেয়েটা বলতেছিল কি যে এখন তো সিম রেজিস্ট্রেশন করার, সে নাম্বারটা দিবে কিভাবে, জাস্ট তুমি আমাকে ওই সিলেটার নাম্বারটা দিতে পারবা? আমি কই হ্যাঁ দিতে পারবো, আমি দিতে পারতাম কিন্তু দেখেন ওই জায়গায় দিই নাই, কারণ দিলে আমার মানে এরকম হয়ে যাবো যে সিলেটের সাথে যখন সম্পর্ক হয়ে যায় কিন্তু এই জায়গায় সিলেটার মনে হয় সিনে না নাম্বারটা পাইছে কোথা থেকে সিলেটার। তা আমি কই না পারবো না, পাই নাই নাম্বারটা, মনে হয় হিট করে দিয়েছি। এইভাবে মেয়েটার সাথে আমার সম্পর্ক হয়ে যায়, মনে হয় এক মাস হয়েছে সম্পর্ক হয়েছে, এখনো আছে সম্পর্কটা। সম্পর্ক হওয়ার পরে আমি বলছিল কি যে আমার একটা ফ্রেন্ড আছে মানে ও খালি মানে মেয়েদের প্রতি খুব ইন্টারেস্ট আর কি, যে যে দেখে তাকে ভালো লাগে তার সাথে প্রেম করতে পারে নাই। আমি তুমি একটা কাজ করো, আমার একটা ফ্রেন্ড আছে ওকে তুমি ঢুকে দিবো, কিভাবে আমি তোমার নাম্বার দিবো আর ওকে নাম্বারটা দিবো, তুমি কথা বলবো জাস্ট অভিনয় মনে করবো, জাস্ট তুমি চলতেছে ও মনে করবো যে তো একটু বুকা টাইপের আর কি। ওরা বলতেছিল কি আছে সমস্যা নাই, ওকে নাম্বারটা দেওয়ার পর ওকে কল দিয়েছি, কল দেওয়ার পর মেয়েটা খুব সুন্দর করে আলাপ করলো, জাস্ট আমিও এর সাথে লাইনে থাকি, লাইনে থাকার পর খুব সুন্দর করে আলাপ করা হয়। করার পরে মেয়েটা ও বলে কি তোমার সাথে দেখা করতে পারবো, মেয়েটা বলে হ্যাঁ করতে পারবো, কোন জায়গায়? প্রথমে একটা কাজ করো তুমি পার্কে চলে আসো। পরে মেয়েটা বলে কি দেখেন ভাইয়া ভাইয়া ডাকে, প্রথম ভাইয়া দেখেন আমার তো সমস্যা কি সমস্যা, আমি যে পড়াশোনা করি বাসা থেকে বেরোতে পারি না, কোচিং জাস্ট স্কুল এই পর্যন্তই, ও সমস্যা নাই তাহলে সম্পর্ক চালায় যাই, দুই তিন মাস পরে দেখা যাবে দেখা করা যায় কিনা। ছেলেটাও মানে এরকম যে চালাই যায় জাস্ট ছেলেটার কাছ থেকে কিন্তু আমি সাত আদায় করতেছি। আমি সমস্যা নাই বিরক্ত সমস্যা নাই আমার তো সাত পাওয়া যাবে, আমি তোমার একটু অভিনয় আমার অনেক কিছু হইব, ও কিরকম আমি বলতে তোমার বুঝে লাভ নাই তুমি অভিনয় করো, জাস্ট অভিনয় অভিনয় আছে এখন।
আমি এত কনফিউশনে জানতে চাচ্ছি না, আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ আপনার ওয়াইফের সঙ্গে আপনি এখনো মানে ওয়াইফ আছে কিন্তু সেপারেট কোথায় আছে জানেন?
হ্যাঁ বাসায়, নিজের বাসায় আছে।
কতদিন যাবত সেপারেশন আছেন আপনারা?
মাস।
আপনি কি চিন্তা করেন ওকে নিয়ে ঘর সংসার করবেন?
না টোটালি আমি চিন্তা করি না।
ডিভোর্স দিয়েছেন?
না ডিভোর্স দিবই কিভাবে, তো আমাদের কাবিনে কাগজ হয় নাই।
আপনাদের কাবিনে কাগজই হয়নি? ওকে, কাবিনে কাগজ হয়নি এই জন্য ডিভোর্সের কথা চিন্তাও করছেন না। কি শিখলেন আপনি, আপনার বয়স কত বর্তমানে? চেষ্টাও করেছেন, কি শিখলেন এত কিছুর পরে? আপনি তো আজকে যাহা বলিবো সত্য বলিবো তো এসছেন, কি শিখেছেন আপনি আমাকে বলেন, যে কারণে আজকে আপনি এখানে কনফেস করতে গেলেন, শিক্ষাটা কি?
শিক্ষাটা বলতে গেলে এরকম যে আসলে কি আমার ওটা করা ঠিক হয় নাই, আমি আসলে জানতাম যে ওটা করলে ভালো না, যে জানি না যেহেতু আমি এই অফারটা করে ফেলছি জাস্ট, আর কোনোদিন জাস্ট এখন আর কোনো মেয়ের দিক দিয়ে আমি তাকাই না, আমার এরকম মানে এখন মানে মানুষের লোকটা আছে।
আপনি কি করেন এখন?
হ্যাঁ পড়াশোনা করি এখন।
কোন ক্লাসে পড়ছেন?
এবার 10।
কয় বছর গ্যাপ দিলেন ক্লাস?
2 বছর।
2 বছর গ্যাপ দিলেন, এটার পর থেকে শিক্ষা জীবনটা শেষ করলেন। ওকে, পাশ করবেন বলে মনে হয়?
হ্যাঁ আশা আছে।
আশা আছে। আর কি করেন পড়াশোনার পাশাপাশি?
পড়াশোনার পাশাপাশি
আপনি কোন ধরনের কোন রাজনীতির সঙ্গে যুক্ত আছেন?
হ্যাঁ রাজনীতির সঙ্গে যুক্ত।
রাজনীতিও করেন? এই কথাটা আমি কারণে বলছিলাম কারণ কোন এক ব্রেকে আপনি আমাকে বলছিলেন, যে কারণে আমি বলছিলাম। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার?
ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে আমি একটা মানে বর্তমানে একটা কাজ শিখতেছি আর কি।
কি কাজ?
যে মোবাইল টেকনিশিয়ান আর কি।
যারা আপনার মতো এরকম আছে যারা ভুল করে ফেলতে পারে তাদের উদ্দেশ্যে কি বলতে চান?
হ্যাঁ আমার মতো যারা আছে তাদেরকে আমি বলতে চাই যে আমার মতন আর কোন মানুষ যাতে এই পথে না বাড়ায়, পা যাতে না বানায়।
কেন না বাড়ায়? কারণ বয়সটা তো এরকমই, ভুল করার বয়স, এবং এই সময়টাতে প্রেমটা অন্যরকম থাকে।
হ্যাঁ প্রেমটা অন্যরকম থাকে কিন্তু দেখেন মানুষ একটা আবেগ, যে আবেগটা যদি এখন যদি আবেগটা সময় সবাই প্রকাশ করে ফেলে
তাহলে একটা এটাই যে আবেগটা আসলে যে আবেগটা আমাদের এখানে আসে সেই আবেগটা যখন আমরা ওই মানুষটাকে পেয়ে যাই ঘরের মধ্যে তখন ওই আবেগটা থাকে না, তখন রিয়েলিটিটাকে আমরা ফেস করি। বিয়ে জিনিসটা এরকম জিনিস নয়, বিয়ে জিনিসটা অবশ্যই এটা একটি পরিপক্ক পরিণত বয়সের জিনিস, এখানে যদি আপনি উল্টাপাল্টা কোনো কিছু করেন নিজের জীবনটাকে শেষ করে দিতে পারে। ওর ক্ষেত্রে এটা হয়েছে এবং সেখানে শুধু ওর ভুল না, ওর পরিবারের অনেক ভুল আছে। ওর সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি যে ও খুব শর্টলি চিন্তা করে, ওর ডিপ চিন্তার সেন্সটা গ্রো করেনি এবং সেটার জন্য ওর পরিবারটাই অনেক বেশি দায়ী। যে বয়সে ছেলে মেয়েদের লেখাপড়া স্কুল কলেজ এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করার কথা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকার কথা, সেই বয়সের ও পুরো কনসেন্ট্রেশন ছিল হচ্ছে মেইনই দিকে। এটা আসতেই পারে মনের মধ্যে, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করে সামনের দিকে এগিয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল, যেটা ও পারিবারিকভাবে শিক্ষাটা পায়নি, না পারিবারিকভাবে না ফ্রেন্ড সার্কেল থেকে। ওকে ডক্টর তাজুল ইসলাম, এই পুরো প্রেক্ষাপট নিয়ে আপনার কি বলার আছে? এখানে আসলে পরিবারের দায়িত্বটা কি? ওর ভুলের জায়গাটা নিয়ে আসলে ওকে লেসন দিয়ে আমার মনে হয় না কোনো লাভ হবে। ওর বয়সী শিক্ষা ওর বয়সী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার অবশ্যই বলার আছে, কিন্তু একই সাথে পরিবারের আসলে ফ্যাক্টটা কি এখানে?
সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যে বিএসবি অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি কাহিনীটা সামাজিক দিক থেকে গুরুত্বপূর্ণ, অপরাধের দিক থেকে হয়তো তেমন নয়। খুবই অল্প বয়সে ক্লাস সিক্সের ক্ষেত্রেই যে একটা মেয়ের প্রেমে পড়ে, শুধু প্রেমে পড়ে না, সেই মেয়েকে সম্পর্ক রাখার জন্য, তাকে বিয়ে করার জন্য সে আড্ডা ধরে সুইসাইডের ভয় দেখায় ক্লাস সিক্সে পড়ার জন্য। সামাজিক জীবনে, আমাদের সামাজিক এবং পারিবারিক জীবনে ঘটনাগুলি কি পর্যায়ে যাচ্ছে একটু দেখতে হবে। যে আমরা যারা গার্জিয়ান হিসাবে এখানে আসি, আমাদের সন্তানদের লেখাপড়া সে হয়তো করে নাই বা আগ্রহ লাগে নাই, সেটা ঠিক আছে, কিন্তু ছেলে এবং মেয়েদের ভিতরে হ্যাঁ আকর্ষণ থাকবে, আমার সবসময় ছিল, এখনো আছে, থাকবে, কিন্তু আমরা কখনো এরকম শুনি নাই ক্লাস সিক্স সেভেনে পড়ে মেয়েরা ছেলে মেয়েরা প্রেম করে যায় এবং সেই খবর আমরা রাখি না। কিন্তু যেটা আমি একটু দায়িত্বের সঙ্গে বলতেছি, এরপরেও ঘটনা তার একই রকম। আমাদের সামাজিক অবক্ষয় বা ধর্মীয় অবক্ষয় কোন পর্যায়ে গেছে এবং পরিবারের দায়িত্বহীনও কোন পর্যায়ে গেছে এইটা প্রমাণ। সে কিন্তু ওই মেয়েকে যখন বিয়ে করতে পারে নাই সিস্টারের বয় দেখানোর পরও, সে আবার অন্য মেয়ের সঙ্গে ঠিকই প্রেম করে বসেছে। প্রেমিক যেই মেয়ের জন্য প্রেম করে বিয়ে সিজেট করতে চায়, কয়েকদিন পরে সে আবার ঠিকই তাকে ভুলে গিয়ে আরেক মেয়ের সঙ্গে প্রেম করে। এই যে অবস্থানগুলি, এটা নিয়ে আমি একটু ব্যাখ্যা দেবো। সে তখন আরেকটা মেয়ে যে সে গার্মেন্টে চাকরি করত ঢাকাতে, তাকেও সে সে মানে আবেগে জড়িয়ে ফেলছে এবং ওই মেয়েটা তাকে বিশ্বাস করে ঢাকা থেকে কিষণগঞ্জ গিয়ে তার সঙ্গে বিয়ে করেছে, কিন্তু মেয়েটাকে সে যথার্থ মর্যাদা দিতে পারেনি। এই যে আমাদের ছেলেদের, আমি গার্জিয়ানদের যেটা বলার জন্য বলতেছি, যে এই অল্প বয়সে ছেলেদের আবেগ থাকবে এবং সেই আবেগটা বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর এবং নেতিবাচক ভাবে প্রকাশ করবে। আমরা কি সেটাকে প্রশ্রয় দেবো, আমরা কি সেটাকে লালন পালন করবো, না তার আবেগকে নিয়ন্ত্রণের জন্য, আবেগ নিয়ন্ত্রণ করে কোনটা সুস্থ এবং গঠনমূলক, কোনটা তার জন্য প্রয়োজন, সমাজের জন্য মানে যথার্থ, এগুলি ছেলে মেয়েদেরকে শেখানোর দায়িত্ব কিন্তু পরিবারের। আমরা আমাদের পরিবার থেকে আমাদের সন্তানগুলি এরকম করতেই যাবে, কেউ কেউ একটু বেশি আবেগ আক্রান্ত, কেউ এটা হলো অপরিপক্কতা, ইনমেচিউরিটি, তাদের পরিপক্কতা আসে নাই, কেউ অপরিপক্ক অবস্থায় তারা অনেক খারাপ সিদ্ধান্ত, খারাপ সিদ্ধান্ত নিয়ে নিবে। কিন্তু গার্জিয়ানদের কাজ হচ্ছে প্রথমত সন্তানদেরকে পরিপক্ক হতে সাহায্য করা, বাস্তবমুখী হতে সাহায্য করা, জীবনমুখী হতে সাহায্য করা, কোনটা উচিত অনুচিত, কোনটা কোন বয়সে কোন সময় কি করতে হবে সেই ব্যাপারে তাদেরকে সচেতন করা এবং সেইভাবে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করা। আমরা যদি দেখা গেল ক্লাস নাইন পর্যন্ত পড়ে তখন সে ওই মেয়েটাকে বিয়ে করেছে এবং তার বাপ মা সেটাও মেনে নিতে বাধ্য হয়েছে, সে কেন এখানে সে সুইসাইড করা যায়। এরকম কিছু কিছু ক্ষেত্রে যারা সুইসাইড করতে চায় বা খুবই আবেগ আক্রান্ত হয়ে থাকে, তাদেরকে যদি বাপ মা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে কিন্তু তাদেরকে চেষ্টা করতে হবে প্রফেশনাল লোকদের দ্বারা, সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিকদের দ্বারা তাদেরকে কাউন্সেলিং করানো, তাদের মেচিউরিটি পরিপক্কতা বাড়ানো, তাদের আবেগ ইমোশনাল রেগুলেশন বা আবেগ নিয়ন্ত্রণের জন্য তাদেরকে প্রস্তুত করা। কারণ তারা যে আবেগ যে দেখাচ্ছে সেই আবেগগুলি হয় তাদেরকে নিজেদের ভিতর থেকে নিজের পরিপক্কতা দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, অথবা যে আমরা প্রফেশনাল লোকদের দ্বারা সেটা করতে হবে। কিন্তু কোনোভাবেই এই ক্লাস সিক্সের বা ক্লাস নাইনের একটা ছেলেকে যে কোনো লেখাপড়া করে না, কিছুই করে না, তাকে এইভাবে প্রেম করতে দেওয়া এবং সেখানে বিয়ে করতে দেওয়া, এগুলি যে কত রকমের এই অবস্থায় যেটা পরবর্তী হয়েছে সেটা হচ্ছে যে তাদের সঙ্গে গ্যাঞ্জাম লাগছে, চিটিমিটি লাগছে, সে পর্যন্ত মেয়েটা চলে গেছে। এই ঘটনাগুলি কিন্তু কারোর জন্য সুখকর হলো না, ওই মেয়ের জন্য হলো না, ওই মেয়েটাও ভুল করেছে, মেয়ের গার্জিয়ানটাও ভুল করেছে। এইভাবে মানে আমাদের প্রথমত যেটা হচ্ছে যে আবেগ নিয়ন্ত্রণের জন্য, যৌন আকর্ষণ নিয়ন্ত্রণের জন্য ভালোবাসার নামে কতগুলো বালফিল্য, কতগুলি স্বভাব প্রবণতা সব ছেলে মেয়ে মিলিয়ে থাকতে পারে, কারো কি বেশি থাকতে পারে, সেখানে একটু বেশি নজর দিতে হবে গার্জিয়ান থেকে এবং পরিবারের লোকদেরকে, যাতে মানে কোন সময় কোন কোন কাজটি কতটুকু ভাবে তাকে করা সম্ভব এবং কিভাবে সেটাকে আমরা ট্যাগ দিব বা ব্যালেন্স করব, এই ব্যাপারে দায়িত্বটা কিন্তু পরিবারের লোককে নিতে হবে। তাহলে কিন্তু নিজামের মতন এই এত অল্প বয়সে এরকম নারীগতিক ব্যাপারে বিয়ে শাদি করে একটা নিজের জীবনটাও সে একটা গোলমলে মেজে ফেলেছে, আরেকটা মেয়ের জীবনও সে নষ্ট করে সেটা কোনো বলা যেতে পারে। আশা করি নিজামের কাহিনী থেকে অন্যরা শিখবেন, বিশেষ করে পরিবারের অভিভাবকরা।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
আজকের মতো শেষ করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব অন 89.2 FM। আমি আরজে কিবরিয়ার পক্ষ থেকে আজকের রাতের মতো সাইনিং অফ। অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। সবসময় শুনতে থাকুন ABC রেডিও FM 89.2।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.